রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, 170তম পর্ব।
এই মুহূর্তে আমি আর জি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম আরো একটি আনকোর এপিসোড। এবং আমার সঙ্গে কে রয়েছে আজকে, শুরুতেই জেনে নেব। চলুন আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকের জেপিএসবি তে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আলামিন। 18 বছরের এই তরুণের জন্ম শেরপুরে। শেরপুরেই থাকেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন বাবা মাকে। খেলাধুলা কিংবা সাংস্কৃতিক আয়োজন যেখানে, সেখানেই তার সরব উপস্থিতি। বন্ধুদের সাথে সবসময় হৈহুল্লোড়ে মেতে থাকেন। ফুটবল তার প্রিয় খেলা। প্রাণ খোলা এই মানুষটি কি জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে রয়েছে আলামিন। আমরা জানলাম মঞ্জুরের কাছ থেকে।
বরাবরের মতোই থাকছে SMS পোল। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ওকে আলামিন, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমি ছোটবেলা নাগাতে, আমরা খুব আর্থিক অবস্থা কম, মানে আমাদের জায়গা জমি কিচ্ছু নাই।
বাবা কি করতো?
বাবা এমনি মানুষের বাড়িতে কাজকাম করতো, যে দিনমজুর যাকে বলে। মনে করেন সারাদিন কাজ করলে যে চাউল দিত 1 কেজি বা টাকা দিত 250-300, এটা দিয়ে মনে
করেন
সংসার চলতো। এইভাবে মনে করেন চলতো, আমাদের আর কি থাকার মতো কোনো জায়গা নাই। তো এই আমার গল্পটা বলতে গেলে তো একটু পিছিয়ে যেতে হয়।
যেমন
আমার আব্বার যে একটু কাহিনী আছে, আমি যে জন্মের পরে যে
শুনেছেন,
হ্যাঁ যেটা শুনেছি, এই দিকে একটু পিছিয়ে দিকে যেতে হয়।
জি।
তো আমার আব্বার যে আম্মু আছে, আমার দাদি, আমার দাদির যে আব্বু আছে, তারা ছিল খুব প্রভাবশালী লোক, ধনী ব্যক্তি।
আচ্ছা।
তো তখন মনে করেন আমার আব্বু যখন আমার দাদির গর্বে, তখন আমার দাদা আমার দাদিকে যে কোনো একটা কাজ মজা লাগাতে দাদিকে আর কি দাদিদের বাপের বাড়িতে রেখে দিই।
আচ্ছা।
তখন দাদা আর দাদিকে নিচ্ছে না, ওই বা আব্বুরে আর কি আমার দাদার বাড়িতে দেয় না কেন। তো আমার যে আব্বুর যে নানু আছে, সে আব্বুর নানুই আব্বুকে আর কি পালতো। পাললো পরে মনে করেন আব্বুর মায়ের যে অংশী আছে, জমিন আছে, এটা তো পাবো। তো আব্বুর দাদু নানু যখন মারা গেল, তখন মনে করেন আব্বুর আরো এই যে মামা আছে 3-4টা, তারা আব্বুকে পালতো। এবং মনে করেন কিছুদিন পরে, অনেক বছর হওয়ার পরে, আব্বুর আম্মু মারা গেল, আমার দাদি মারা গেল আর কি। আমি জন্ম হওয়ার পরে আমি দাদিকে দেখিনি। তো আমার দাদু আছে, দাদু পরে মনে করেন একটা নিয়ে করে।
আমি যেটা বুঝতে পারছি, সামহাও প্রপার্টি যেগুলো পাওয়ার কথা ছিল, সম্পদ যেগুলো পাওয়ার কথা ছিল, সেগুলো থেকে বঞ্চিত হয়েছে,
সবগুলো বঞ্চিত
হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি, এর পিছনে একটা ঘটনা আছে, সমস্যা নেই, বলেন।
এখন তারপরে আব্বু এইভাবেই মনে করেন আব্বু নানির বাড়িতে থাকে, থাকতে থাকতে মনে করেন আমি তখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই। তখন আব্বু আম্মুর একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে, আমরা যাই কষ্ট করি না কেন, আমাদের ছেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। তো ধরুন আমাকে নিয়ে গর্ব করতো, আমি ওই সময় আর কি ছোট ছিলাম, যা আব্বু আম্মু যা কইতো আমি তাই শুনতাম। আমি কোন বাদে কাজে ছিলাম না বা বাদে লোকদের সাথে আড্ডা দিতাম।
আপনি কি প্রথম সন্তান?
জি।
ওকে, কয় ভাই বোন আপনারা?
আমরা, আমি একা ভাই, আমার দুটো বোন আছে, দুটা বোন ছোট, একটা পড়ায় আমার সমবয়সী বলতে চলে, সো আর একটা আট নয় মাস।
ঠিক আছে, বলেন।
তারপর তখন যখন আমরা আস্তে একটু বড় হলাম, বড় হতে লাগলাম, তখন যে আব্বুর মা যে মারা গেছেন, আব্বু তো ই পাবে, জমিন পাবে, নানি মামার অংশের জমিন পাবে না, এই জমিনটা আব্বু চাইতে গেলে পরে আব্বুর মামুর দিতে চায় না। তো আপনি মনে করেন পরে এক কুড়ের মতো জমিন পাবো, তো দিতে চায় না। ওরা বলছে তোরে খাওয়াইছি নাওয়াইছি পালছি বিয়ে করেছি, তুই জমিন দিকে যেমনি আছে সেমনি থাক।
কারণ
আমার আব্বু আম্মু চিন্তা করতো যে আমার যে ছেলে আছে এ কোথায় থাকবে, আমরা এইভাবে কাটাই দেবো, আমার ছেলে কোথায় থাকবে, আমার ছেলে তুই এইভাবে ওরা রাখতে দিবে না। এই কারণে তো আব্বু অনেক চাপ দিত। তখন আমি তখন ব্রাক স্কুলে পড়ি, ওরা আমাদের নামে 6% জমিন দিছে। ওই 6% জমিনের মধ্যে যখন আমাদের কিছু টাকা পয়সা ছিল, আব্বু তখন ঢাকা থাকতো, ঢাকা থাকতো, ওই টাকা দিয়ে আপনার মনে হয় ঘর বাড়ি দেওয়া হয়েছে। ঘর বাড়ি দিলে পরে তখন আমি যখন ব্রাকে ক্লাস 1-2 এতে পড়ি, তখন মনে করেন আমার আব্বু আয় রোজগার করে আমাদের খরচ চাহিদা মেটাইতে পারে না,
আয় রোজগার করে।
তখন আব্বু চিন্তা করলো যে আমি একা টাকা দেয় আবার আসি, তো আমার খাওয়া দাওয়ার প্রবলেম, টিয়া পয়সার প্রবলেম, এই দিক দিয়ে আমার খরচ, এই দিক দিয়ে আমার খরচ। তেমন আব্বু আর আম্মু বলতেছে, আম্মু বলতেছে তো আমাকেও নিয়ে চলো, আমি যে গার্মেন্টস বা সোয়েটার একটা কিছু করবো বা বাসা বাড়ি কাজ করবো, তবু আমার ফুলাটা মানুষ হোক। তো আব্বু আম্মুর মনে এরকম পরিকল্পনা। তখন তো আমি ছিল, তখন আমার বলতেছে বাবা আমরা তো গরিব মানুষ, এই অবস্থা, তো এখন তুই তো দেখতেছিস বুঝতেছিস, যে টিয়া পয়সা ছিল ঘর বাড়ি দিয়ে শেষ করে দিয়েছি, তো এখন কি করা যায়। তা আমি করলাম, তোমরা কি বলো, আমরা ঢাকা চলে যাই তোকে রেখে, আমি একা বাড়িতে, নতুন বাড়িতে আমি একা থাকবো, আমার আচ্ছা সমস্যা নেই, তুই থাকতে পারবি? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও, আমার তখন চিন্তা ভাবনা আমরা বড় লোক হবো, ধনী হবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল।
আচ্ছা, তখন কোন ক্লাসে পড়তেন?
তখন আমি ক্লাস 1-2 তে আর কি পড়ি।
আচ্ছা,
5 বছর হলেই তো মনে করেন
আপনাকে রেখে সবাই ঢাকা চলে আসবে?
হ্যাঁ।
ওকে, বাবা এবং মা দুজনেই?
হ্যাঁ,
তার কাছে রেখে আসবে?
এক, আমার বাড়িতে আর তো কেউ নেই বললাম না, তখন আমার আব্বু একাই। আমার
তাহলে কার কাছে রেখে আসবে আপনাকে?
আমাকে আম্মু আমাকে রান্না বান্না শিখাই দিয়েছেন, যেভাবে রান্না
নিজে নিজে থাকবা।
হ্যাঁ, নিজে নিজে থাকবা, কারো কাছে রাখবে না, কারণ ওই আব্বুর মামুগের সাথে তো কাজে লাগছে জমিন নিয়ে। তো একেবারে সাপড়া ঘর ছিল, ওই ঘরে আমাকে রাখতো।
আচ্ছা,
রাখার পরে আপনার মনে করেন এরা ঢাকা চলে আসে, তো আমাকে মনে করেন চাউল ডাউল মাসের খরচ যা আছে সব করে দিয়ে দেয়, আর আমাকে খালি শুধু 500-600 করে টাকা দিয়ে দেয়, ওই পাঠাই দেয়, লোকজন ওই সময় তো বিকাশ ছিল না, ওই টাকা দিয়ে আমি মনে করেন চলতাম আর কি, যা মনে চাইতো তাই করতাম, স্কুলে যেতাম বা আমাদের ম্যাডামের কথা শুনতাম, ম্যাডাম যদি বলছে অমুক জায়গায় যাবো, এটা করানো, এই অনুষ্ঠানে এই গান, সবকিছু আমি করতাম।
একাই থাকতেন?
একাই
ভয় করতো না ছোট একটা বাচ্চা রাতের বেলা?
না, আমি রাতে ঘরতে মনে করেন বাইরে বেড়াইতাম না, যা একবার এই সবকিছু ই করে করতাম। ঠিক আছে, আবার আমার রান্না বান্না মনে করেন সবার আগে, রাতে আমি কোনো রান্না বান্না করতাম না, আসরে সুমসার রাইতাম, সন্ধ্যার আগে হয়ে যেত। তো আমাদের এলাকার আশপাশে ভাবতো যে এত সুন্দর করে কাজ কাম করে বাড়ি ঘর ফিটফাট করে, কেউ জানি না সে করে দেয়া দেয়, আসলে মতো আমার কেউ করে দেয়া দেয় নাই, আমি করছি। তারপর ভাবে চলে চলতে চলতে মনে করেন আমার এককালে ব্রাক স্কুল শেষ হয়ে গেল লেখাপড়া। ঠিক আছে, ব্রাকে, ওই ব্রাকের মাঝখানে ক্লাস 3 যখন পড়ি, ওই সময় একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, মনে করেন এমনি ফাইলি দুষ্টুমি করতে করতে একটা মেয়ের সাথে সম্পর্ক হয় ব্রাক। মেয়েটার নাম বলা যাবে না, কারণ মেয়েটার বিয়ে হয়ে গেছে, নামটা বলে হয়তো সমস্যা হবে। তো মেয়েটা আমাকে এখন পর্যন্ত মনে করেন লাইক করে, ওকে আমি বলছিলাম ক্লাস 3 তুমি এত সুন্দর কেন, তো আমাকে বলে তুমি এত সুন্দর কেন, আমি যে বললাম তোমাকে আমার পছন্দ হয়েছে, এক কথা দুই কথা। আসলে ওই সময় আমাদের আর কি না, যখন ক্লাস 3 আমাদের যৌবনের যে একটা আছে চাহিদা, এরকম আমরা আমরা কিছু বুঝি না যে একজনকে আরেকজন পছন্দ হতেই পারে। ঠিক আছে, এরভাবে কথাবার্তা বলতে বলতে না আমরা যখন ক্লাস 5 ধরনের সমাপনী পরীক্ষা দিই, ওই সময় মনে করেন আমরা ই করি, ও হাই স্কুলে ভর্তি, আমি হাই স্কুলে ভর্তি, আমাদের চলতে চলতে ও হাই স্কুলে যায় একটা ছেলের লোক আপনার ই করে কথাবার্তা ওই সময় আর কি আমি আর কি বুঝি। ঠিক আছে, তো কথাবার্তা বলে তো এটা আমার কানে আসলো, আমি তার সাথে আর কথাবার্তা বলি না। তো আমি যখন ক্লাস 6-7 উঠি, তখন আমি একটা রিয়েল ভাবে সত্যিকার একটা মেয়ের প্রেমে পড়ে যাই। ওই মেয়েটা এখনো আমার ক্লাসমেট, ও অন্য কলেজে ভর্তি হয়েছে, আমি অন্য কলেজে ভর্তি হয়েছি, তার নাম শিমলি। হঠাৎ করে আমি তাকে বললাম আসলে তোমার জন্য আমি একটা ই করছি, মানে কালকে রাত্রে পড়তে পড়তে না তোমার জন্য একটা চিঠি লিখছি। আমি নিয়ে আসি, যখন ও আর ওর বান্ধবী আসলে একটা, আমার বান্ধবীর নাম হচ্ছে আঁখি, ও আবার আঁখির সাথে আমার এক ফ্রেন্ড বিশাল সম্পর্ক করতো আকরাম, আমার বাড়ির কাছেই থাকতো। তো আমরা দুইজন দুইজনকে আমি শ্যামলীকে ই করি আর আকরাম আঁখিকে ই করি। তো তখন আমি নিজেই দিছি, দেওয়ার পর ওখানে আমার ফোন নাম্বার স্পষ্ট করে দেওয়া আছে। তো আসলে আমার অনেক
ই করেন মানে পছন্দ করেন?
হ্যাঁ। পরে তারপরে মনে করেন এইটা দিলাম, দেওয়ার পরে ও আমার সাথে কোনো কথা বললো না, ঠিক আছে। ওটা নিয়ে চলে আসলো এমন এক গোপন জায়গা গেল ওরা দুই বান্ধবী, যে জিনিসটা পড়লো পরে আমাকে দেখে আর মিট মিট করে হাসে। আর আমার আমি যে প্রপোজ এইটা দিছি দেওয়ার পর থেকে আমার সাথে একটু আগে যে মিলে চলতাম খোলামেলা ভাবে ওই মিলে আর কি চলে না। তারপর বাড়িতে গেছে যে এই সময় আমার মোবাইলে দুইটা মিস কল আসছে, মিস কল আসছে। তখন আমি ব্যাক করছি, আমি তো আর নম্বর চিনি না। ওরা সালাম দিছি, ও বলতেছে যে আমি শ্যামলী, কি করতেছেন? তো আসলে আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারি নাই, তুমি আমাকে এরকম এরকম বলে তুমি আগে কেন বলে নাই? আমি বললাম আমি আগে বলি নাই, কে আমার বলতে ভয় করছেন।
আসলে আপনার ক্লাসমেট ছিল?
হ্যাঁ, ক্লাসমেট ছিল। তো আমি যখন হাই স্কুলে যাই তখন একটু ওর প্রতি যখন আকর্ষণ হয় তখন আমি লেখাপড়ার দিকে এমনই দুর্বল হয়ে যায়, এই বিষয়টা আমার স্যারেরাও পর্যন্ত জেনে যায়। ঠিক আছে, আমি যে আমরা বসতাম পাশাপাশি বেঞ্চে বসতাম, ও যে বেঞ্চে বইতো ওই লাইন শুধু আমি ওই বেঞ্চে বইতাম। স্যারে যদি অঙ্ক করাইতো তো সো আমি অঙ্কর দিকে চাইতাম না, ব্ল্যাক বোর্ডের দিকে চাইতাম না, আমি তার দিকে দেখতাম। তারপরে এভাবে মনে করেন করতে করতে সম্পর্ক হইতে হইতেই আমি ওই সময় একটু লেখাপড়ার দিকে অমনোযোগী থাকার কারণে কিন্তু খেলাধুলা তারপরে পিকনিক যে স্কুলে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমি কঠোর শ্রম দিতাম বা পরিশ্রম করতাম, এই দিক দিয়ে আমাকে সবাই মনে করেন লাইক করতো। ঠিক আছে, আর আমি একটু সাথে বেশি কথা বলতাম ক্লাসে বাচ্চাল, সবার সাথে দুষ্টুমি করতাম ফাজলিমি করতাম, কিন্তু শ্যামলীর সাথে কোনো ফাজলিমি করতাম না। তার সামনে গেলে পরে এত সুন্দর ছেলে আমি, একটা ভদ্র নর্ম সবকিছু পারফেক্ট। তো শ্যামলী জানে আমার আব্বু মন ঢাকা থাকে, তো আমার যখন মাঝে মাঝে আমার পকেটে টাকা শেষ হয়ে যেত স্কুলে টিফিন খাওয়া বা বাজারে আসা মোবাইল করে এসে, তো তার কাছে চাইলে পরে সে দিত আমাকে, সে দিত। এবং কি তার তার আব্বার অনেক ধনী মানুষ, তো ওই দিক দিয়ে জানা আমি চিন্তা ভাবনা আমার মনে মধ্যে তখন একটা ইয়ে হলো, এর সাথে একটু সম্পর্ক করলে আমার সম্পর্কটা একটু ভালো হবে, আমি একটু আর্থিক ভাবে লাভবান হবো বা বাড়ির নিকটে। তো এইভাবে যেন এই আশাটা আমার মনের মধ্যে জাগে। তখন ও আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে এসো
শ্যামলী।
আমার বাড়িতে এসো। তো ওর একটা বোন আছে, ওরা চার বোন এক ভাই। তো ওর বোন আছে একটা, দুইটা বিয়ে হয়ে গেছে আর একটা মনে করেন বিয়ে হয়নি, কে তখন আমার ব্যাপারটা ও আফা জানে, আফা জানে। তো আফার সাথে আমি শেয়ার করি, আফু আবার একটা ছেলেকে লাইক করতো, আফু যে প্রেম করতো শ্যামলীর আফু, ওই ঘটনাটা শ্যামলীর আব্বা আম্মা তার পরিবার সবাই জেনে যায়। জেনে গেলে পরে এই দিক দিয়ে শ্যামলী কঠোর চাপে আছে, আমার সাথে কথা বলতে একটা মানুষের মানে ব্যাপার স্যাপার আছে না, সমাজের লোক কি বলবে কি না বলবে। তো এই দিক দিয়ে ওরা ই করছে। আমাদের সম্পর্ক অনেকদিন চলার পরে আমাদের গ্রামে যে ই হয় একটা কি মেলা হয়, এই মেলার মধ্যে তখন মনে করেন আমাদের বিশদ বাড়ির মেলা, তখন আমাদের স্কুলটা হাফ দিলাম, হাফ টাইমে স্যারের ছুটি দিয়ে দিছে। শ্যামলী চলে গেল, আমি চলে গেলাম। তো আমি যে ওখানে একটা নদী আছে, ওর বাড়িতে যেতে নদী বাদে খাল বর্ষার কালে পানি আসে, তখন ওই নদীর মধ্যে ওরা হাঁস ছাড়ছে, ওপর হাঁস আছে, পানিতে হাঁস আছে, শ্যামলী আর শ্যামলী বনি করতেছে। তো নদীতে পানি কম, আমি ওই মেলার থেকে কিছু উপন্যাস জাতীয় বই কিনে পরে আপনার ওখানে যাই কল দিছি আমি, যে আমি এভাবে শুনেছি যে কিনছি, তুমি কই, তুমি আসো
শ্যামলীকে।
হ্যাঁ, শ্যামলীকে বললাম, ও রাফুকে বললাম।
আচ্ছা,
পরে ও বললো আমি যেতে পারবো না। আচ্ছা, যেতে পারবো বেশ, আমার বললো তুমি এখন আসো না। তো শ্যামলীর মন আর আমার মন তো মানে না, তো আমরা আমি চলে গেছি, কিছু কিছু গল্পর বই কিনে চলে গেছি। যাওয়ার পরে ওই সময় মনে করেন কিছু আমাদের যে কথাবার্তা আছে আমরা বললাম, বলার পরে ওই সময় সন্ধ্যা ঘনিয়ে আসছে, ও শ্যামলী রাফু বলতেছে আলামিন তুমি আসছো, তুমি বাড়িতে যাও না কেন, তুমি এখানে কথা বলতেছো, তো মানুষ তো অনেক কিছু মাইন্ড করতেছে বলতেছে।
আচ্ছা, কাকে বলছে এটা?
এটা আমাকে বলছে।
আপনাকে কে বলছে?
আফু বলছে,
শ্যামলীর বড় বোন।
হ্যাঁ, বড় বোন। তো আমি বললাম না আফু আমি এখন চলে যাব, তো বলে চলে যদি যাও তো চলে যাও, আর যদি না যাও তো বাড়িতে আসো, এখন না আমি চলে যাবো। তো এই ঘটনাটাতে মনে করেন আমার এক ছাত্রীর আমার বান্ধবীর এক বড় ভাই দেখছে আর কি ওগরে এলাকার, আমি জানি যে কেউ আমাকে দেখে নাই। তো আমি মেলায় আসছি, আইসি আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো মিষ্টি কিনছে, মিষ্টি খাইতেছি, তো আমার এক বান্ধবীর ভাই আসছে, আইসি বলতেছে আলামিন এদিকে আসো শুনে যাও, তুমি সন্ধ্যাবেলা অমুকের সাথে শ্যামলীর সাথে তুমি কি গল্প করলে কি সমাচার। তখন আমি একটু ভয় পেয়ে গেছি, আসলে জিনিসটা এই বই সেরকম জানা জানি আমার মনে হয় একটা কিরকম কিরকম লাগতেছে। তো তখন আমি বললাম যে শ্যামলী তো আমার বান্ধবী হ, আর আপনি যেটা ভাবতেছেন এই কাজ আমি আমি গেছিলাম তো চৌরাস্তা, মূলত বাড়ি ছাড়ে আর একটা গ্রামে গেলে পরে ওখানে একটা মুড় আছে চৌরাস্তা আছে, ওই অনুকূল একটা দোকান আছে, আমি বললাম ওই জায়গায় গেছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, আসার পর ওর সাথে সাক্ষাৎ আমি কথা বলছি, তার জন্য কি কোনো অপরাধ হয়েছে? পরে ও বলতেছে ওর কিন্তু টের পাইছি, আমরা অনেকক্ষণ টকিং করছি, তো বলতেছে আচ্ছা তুমি চালাই যাও, কোন সমস্যা হলে পরে আমরা আসি। এরকম আমাকে একটা সাহস টা, আমি বললাম না আমি আবার চাচা ডাকি তো ওকে, না চাচা কোন সমস্যা নেই, কোন প্রবলেম নেই, আমি এরকমই না। পরে এই অবস্থা হইতে হইতে তখন ক্লাস আমি এইটা যে হচ্ছে পরীক্ষা দিবার যাই, ওই সময় মনে করেন আমি অটো অটো দিয়ে যাইতাম, ওই শ্যামলি যে অটো দিয়ে যেত ওর পিছিয়ে পিছিয়ে আমি অটো দিয়ে যাইতাম, বা পরীক্ষার হনের অনেক পূর্বে যাইতাম,
আগে যেতেন কারণ ওর সাথে একটু গল্প করার জন্য,
ঠিক আছে, অনেক গল্প টল্প করতাম কিভাবে পড়তেছে কি সময় সেই করতাম। আর আমার আসলে কি ওই ঈদ হওয়ার পর থেকে আমার লেখাপড়ার প্রতি তেমন কোন মনোযোগই নেই, আমি পরীক্ষার এত পড়ি না, ঠিক আছে, আমাকে আপনি একটা কল্পনা। কিন্তু ওর বাড়িতে গেছিলাম, যাই দেখি বিশাল বড় আপনার যে গ্রাম এলাকাতে টিন সিটের চুরি ঘর থাকে, ফ্লোট করা থাকে, ঘরে অনেক মনে করেন আসবাবপত্র, এইসব দেখে আমার মাথা ইয়ে নষ্ট হয়ে গেছে
যে ওরা তো আমাদের চেয়ে অনেক অনেক ডেভেলপ,
তো এটা তো কোনোদিনও হবে না, রাত দিন ব্যবধান, কি করা যায়। এটা মনে মধ্যে আমার সাধনা জাগলো, লেখাপড়া আমি তো করি না, এটা নিয়ে আমি খুব টেনশনে পড়ি। তখন আমার আব্বু আম্মু টাকা পয়সা পাঠাইতো ঢাকা থেকে, এই টাকাগুলো আমি করতাম, এই টাকাগুলো কিভাবে আরো আয় করা দা, বেশি বাড়তি করা দা। তো যে গ্রামে যে অনেক কৃষক আছে, অনেক মানুষের সমস্যা আছে না, ব্যবসায়ী ট্যাবসায়ী লোকজন, তো আমি বেশিরভাগ ব্যবসায়ী লোকদেরকে আর কি সাহায্য করতাম, টাকার কোন লাভ সুত নিতাম না, দিয়ে দিতাম। আমাদের এলাকায় যে একটা বাজার আছে, ওই বাজারে সবাই আমাকে মনে করেন লাইক করতো, আমার কাছে সবসময় টাকা পয়সা থাকতো 50,000-60,000, যখন যে চাইতো ওই সময় আমি দিয়ে দিতাম। দিলাম পরে আমি আবার দোকানে যে কোনো দোকানে যেমনি যাইতাম বা একটা লোক পাঠাইলো, ওই যে কোনো পণ্য আমাকে দিয়ে দিত, দিয়ে দিত, আমি আবার ওই টাকাগুলো তখন এইভাবে আমি চিন্তা করছি এইভাবে মানুষকে না দিয়ে তো দেখি টাকাটা বাড়ানোর একটা পরিকল্পনা করি, যে এখন যেটা বর্তমানে আমাদের নবী বলেছেন আর কি হারাম, সুদ খাওয়া যায় হারাম,
সুদ খাওয়ার চিন্তা ভাবনা করেন। এটা কোন ক্লাসে থাকতে,
ক্লাস
9 এ থাকতে এটা নাকি 9
না ক্লাস 8 এ থাকতে, এইটা পরীক্ষার সময়।
ওকে,
যখন বলি যে কিভাবে টাকাটা আর কি বাড়ানো যায় এই চিন্তা ভাবনা করি, তারপরে মনে করেন এই টাকাগুলা আমি সুদে নাগাই দিই, 1,000 টাকা 6-3 মাস পরে 300 টাকা লাভ হয়, এরকম আমি মনে করেন কিছু টাকা লাগাই, এই টাকাগুলো লাগাইতে লাগাইতে আমার 1,00,000 টাকা হয়ে গেছে।
এটা কি আপনার ফ্যামিলির লোকজন জানতো, যে আপনার বাবা মা জানতো যে এত টাকা?
আমি বলতাম যে আম্মা আম্মু আবু যে অমুক লোকে অমুক চাষা বা অমুক ভাইয়া
সুদে টাকা নিয়েছে,
সুদে
কত পার্সেন্ট সুদে দিতেন?
1,000 টাকা নিলে আমাকে 3 মাস পরে 300 টাকা লাভ দিত,
প্রতি মাসে 100 টাকা করে 10%। ওকে, বলেন।
তারপরে মনে করেন আমি ওই টাকাগুলো নিতাম, ওই টাকা দিয়ে মনে করেন আমার আস্তে আস্তে সবকিছু সমাধান হয়, যখন টাকাটা একত্রিত বেশি হলো তখন আব্বু আম্মুকে বললাম যে এত টাকা হচ্ছে তোমরাই করো, এক কাজ করো বাড়িতে আসো। বাড়িতে এসে তো আমাদের ছাপড়া ঘরছে, তখন টিন দিয়ে ছাপড়া দিয়েছেন, তো শ্যামলি ঘর তো বিশাল বড় ঘর, তো আমার যে পরিকল্পনা হলো যে ওর ঘরে যা যা আছে আমি তাই তাই করবো। মানে আমি কোনদিন আমার যে গেঞ্জি আর প্যান্ট, আজ পর্যন্ত আমি জিন্সের প্যান্ট গেঞ্জি পরি না, আমি বানানি, আমার খালি স্বপ্ন ছিল যে আমি একটা সমাজের যে মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরা করে এভাবে চলবো, খালি বানাই, আমি কিন্তু কোন কাপড় চোপড় কিনি না। তারপরে মনে করেন
আপনি কি ওই সুদের টাকা দিয়ে আপনি ঘর তুললেন?
হ্যাঁ, তারপরে মনে করেন সুদের টাকা দিয়ে আপনার ঘর উঠালাম, উঠানি পরে না তো ওদের ঘরে সিলিং আছে, আমাদের পরে বাস আছে, পরে আমার এক সম্পর্কে ভাই লাগে, ও খুব হাতের কাম জানে আর কি, হাতের কাম জানে, তাকে খবর দিয়ে আমি বললাম যে আমি সিলিং দিতে চাই, তুমি কি বলো? পরে কোলে এখন তো টাকা পয়সা সব ঘর দিয়ে শেষ হয়ে গেছে, তোমার টাকা নাই কেন? তখন মনে মনে ভাবতেছি আমি যদি কাজটা ধরাই আব্বু মুক্ত না করবে না, টাকা যেমনি হোক ভাও করে দিবে।
আচ্ছা,
আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি সপ্তাহে সপ্তাহে টাকা দিও, তো 3-4 দিন করে কাজ করাই, পরে একবারে হাটে হাটে টাকা দিস 3 দিন পর পর।
আচ্ছা,
মনে মনে ঘরে সিলিং দিলাম, সিলিং দিবার দিয়ে ঘরে রং দেওয়া লাগে সিলিং এ, বাঁশের বেড়া, তো রং দিতে 5,000 টাকা লাগে, তো 5,000 টাকা আমি আবার আমার তো টাকা কেশ শেষ, আবার অন্য জায়গা থেকে আমি সুদের ফোন নিয়ে আসি, নিয়ে এসে পরে রং কিনে এসে রং দিই, দেওয়ার পরে তার ঘরে মনে করেন ই ছিল যে খাট সুকেস, আমার ঘরে ছিল কি জানেন যে চুকি আছে না কাঠের যে চুকি সমান চারকোনা ওরকম ছিল বিছানা আর কি, তো খাট কেনার পরিকল্পনা করি, তারপরে ঘরের যে আসবাবপত্র আছে একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিনি। তার আব্বা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সো ওর ঘরে আর কি টেলিভিশন নেই, আমি একবারে মনে করেন বিনোদন সহ শুরু করে একবারে যাবতীয় গল্পের বই এর বই হাদিসের বই সব মনে করেন সংগ্রহ করি শুধু ওর জন্য। তো সংগ্রহ করতে হঠাৎ আমাদের স্কুল থেকে যে হচ্ছে পরীক্ষার পরে শ্যামলি আমাকে বলতাছে অবসর টাইমে তুমি এখন কি করবা, তুমি ইয়ে দাও জামাতে যাও, ঠিক আছে,
তাবলিগ,
হ্যাঁ তাবলিগ জামাতে যাইতে বললো। তো ওই সময় কিন্তু আমাদের আমাদের আমি তো একটু দুষ্ট টাইপে, ওই সময় আমাকে হেড স্যার এবং আরো স্যার আছে প্রধান শিক্ষক, তো ওই সবাই বলতো যে এই দুষ্টটাকে একটু মানুষ করার জন্য একটু জামাত পাঠানি দরকার। আমি খালি শয়তানি নিয়ে আর কি ব্যস্ত থাকতাম। তো আমি বলতাম না স্যার আমি যাবো না, আসলে এটা আল্লাহর কাম, আসলে যা ঠিক। ওই সময় কিন্তু আমি একটু শয়তানি করেই বলছি, ঠিক আছে, মন থেকে বলি নাকি তো যাবো না, না তোর যাওয়া লাগবো, তো আমার পাঠাবো। তো ওই সময় আমি না শ্যামলি বাড়িতে যে আমার ফোন দিছে, তোমার স্যারে জামাতা যেতে বললো, তবলিকে যেতে বললো, তুমি যাবা না কেন, দেখো তুমি যদি তবলিকে না যাও, তুমি যদি আল্লাহর হাদিস অনুযায়ী যদি না চলো, তাহলে তোমার আমার আব্বা তো তোমার কাছে বিয়ে দিব না, কারণ আমার আব্বু তো পাঁচ বক্তা নামাজ পড়ে জামাত ঘুরে, তোমার এটা করতে হবে। তখন আমি আর কি বলি, আমি তখন এক মিনিট পরে তাকে বলতেছি, শোনা এখন তো মাস শেষ, আমার কাছে কোনো টাকা নাই। তো বলতেছি তুমি টাকার চিন্তা করো কেন, টাকা আছে আমি আছি, তুমি জামাতে যাবে। আমি বললাম না আমি যাবো না। না যাবা না কেন, তুমি যদি না যাও তাহলে তোমার সাথে আমার কোনো কথা হবে না। তাই আমি বললাম হ্যাঁ আমি যাবো, আমি তুমি যাবা, আমি ব্যাগের থেকে ব্যাগের মধ্যে করে টাকা নিয়ে আসবো। কয় টাকা লাগবে? আমি যে বললাম তিন দিন যাবো, তো তিন দিনে টাকা 300 লাগবে। তো বলে আচ্ছা ঠিক আছে, তো আমার ব্যাগের এক সাইডে আমি টাকা 300 রেখে দিবো, তুমি আমার ব্যাগ থেকে নিও, কারণ আমরা যদি দুনু দুনু সাক্ষাতে টাকা দা দিই, হয়তো ক্লাস ম্যান আছে আমার, আমার বন্ধু আছে, এর বান্ধবীরা আছে, অনেক ফাজলি দুষ্টুমি করবো। এই কারণে ও যখন ক্লাসে ব্যাগটা রেখে বাড়ি চলে গেছে, পরে আমি যে টাকাটা পকেটে উঠাই, উঠানির পরে আমি তিন দিনের লেগে জামাতে যাই। জামাতে যাওয়ার পরে ওখানে মনে করেন আমার ই হয় জামাতে যাও, এরকমই একটা ডেট পড়ছে। আমি এই কারণে যেতে ইচ্ছুক না, কারণ একদিন পরে আপনার 26শে মার্চ খেলাধুলা হবে আমাদের স্কুলে, এই আনন্দের কারণে আমি যেতে চাই নাকি।
আচ্ছা,
জোর করে পাঠালো স্যাররা। সো আর শ্যামলি বললো তুমি যদি না থাকো আমি কথা বলবো না, আমার খেলায় কি একটা লাইকি, আমি ওর লেবে আমার কিছু ত্যাগ করে আমি জামাতে চলে গেছি।
আচ্ছা,
চলে গেছি। তখন এই পড়ে চাই যে আমি শ্যামলির সাথে এরকম গভীরে, আমার কো একটা ফ্যান্ট জানে, তখন জামাত চলে গেছি আমার বন্ধুরা 26শে মার্চ। আমি তো এখন নাইকে, আমি যে দুষ্ট, ঠিক আছে, আমাকে তো মনে করেন স্যারে যে কোনো কাজে কর্মে ডাকে, তখন আমি তো নাইকে, আমি তো আস্তে আস্তে বিকালে আসতেছি, বিকালে অনেক যে কার্যকলাপ আছে স্কুলে বিদ্যালয়ে, এগুলো মনে করেন আমার বন্ধুরা করবে, সবাই আসছে, আমি মনে করেন বিকাল টাইমে বাজারে আসছে। আমার কয়েকটা বন্ধু ই করছে একটা রেকর্ডিং তৈরি করছে, মানে মোবাইল থেকে না একটা রেকর্ডিং করছে, শ্যামলির নামে আর আমার নামে একটা ব্যাট রেকর্ড তৈরি করছে, এর সাথে জড়িত আবার হেডমাস্টার, আমি জামাত থেকে আসছি, আসার পরে আমি তখন স্কুলের চাদার কালেকশনের জন্য বাজার, স্কুলের লোকই তো বাজার, ওই সময় যারা ব্যবসা করে বাজারে, তাদের কাছ থেকে 26শে মার্চ অনুষ্ঠান পালন করার উপলক্ষে আমরা মনে করেন যাই, মনে করেন 2 টাকা 5 টাকা যাই দিত আর কি চাদা কালেকশন করতাম। তারপর এইভাবে চাঁদা কালেকশনে যাওয়ার পথে আপনার মানে আমার এক ফ্রেন্ডে বলতেছে, আচ্ছা তোমার কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? আমার তো জানার মতো কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমি সবসময় আনন্দ ফুর্তিতে থাকতাম। আমি বলতেছি নাই, বল তুমি চিন্তা ভাবনা করে দিবে তোমার সাথে কারো শত্রুতা আছে মনে হয়। না নাই, কারোর সাথে কোনো শত্রুতা নাই। তখন আমার আইসি না একজনে ওই রেকর্ডটা বাই করিয়া শুনাইলো, শ্যামলির বিষয়ে আর আমার বিষয়ে বাজে খারাপ অশীল মন্দ কথাবার্তা বলছে, এবং কি এর সাথে হেডমাস্টার জড়িত আছে। তো এটা শুনিয়ে আমার আর খেলাধুলার প্রতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি, 26শে মার্চ পালনের প্রতি এরকম কোন আমার ইচ্ছাই নেই, ইচ্ছা নেই। পরে আমি ঘটনাটা মোবাইলে মেমোরির ভিতরে তো রেকর্ড করা, তো ওই মোবাইলটা আমি নিয়েছি, নিয়ে তো বাজারে সবাই তো আমার সব ব্যবসায়ী আমার চিনে চিনে। তখন আমার এক বড় ভাই আছে বাজারে, মনে করেন এমনি নিজস্ব রক্তের কোনো বড় ভাই না, তো তাকে আমি মানি, সে আমাকে ছোট ভাই হিসেবে মানে এরকম। তো তার দোকানে গেলাম, যাই বললাম ভাইয়া দেখে সুমাচারি আমার নামে এটা কি করছেন, এটা কেরা করছে, জাহিদুল কাকন শাহিনুর সুহেল এরা করছে, এরা করছে। আচ্ছা এখন আমি যে এগর আমার কিন্তু ক্লোজ ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ বন্ধু, এরা এই কাজটা করছে, আমার তো মাথা হট হয়ে গেছে, কারণ এটা একটা লাইফ নিয়ে একটা ই করা হটের ব্যাপার সব না,
বদনাম ছড়ানো,
তো আমার খুব খারাপ লাগতেছে। তখন আমি কি করি কি করি, তখন আমি কিন্তু কিছু করতে চাই না এই জিনিসটা, ঠিক আছে, তাদের একটু খালি বোঝানোর জন্য বা একটু সাদা দেওয়ার জন্য আমি মোবাইলটা নিয়ে আটকা দিয়েছি। তখন আমার বড় ভাইরা ওই জিনিসটা আপনার ই করছে, যে ব্লুটুথ করে বলে না, ব্লুটুথ শেয়ার করে আপনার ওই রেকর্ডটা ওরা নিয়ে নিছে,
বড় ভাইরা,
হ্যাঁ বড় ভাইরা নিয়ে নিছে, নিয়ে জানি পরা আপনার বাজারের শেষ কালেকশনের শেষ দিকে স্কুলের যে আপনার ম্যানেজিং কমিটি এবং যে সভাপতি এবং হেডমাস্টার এবং এগুলার নিয়ে আপনারা বসছে, বসে কথাগুলা রেকর্ড শুনেছে।
আচ্ছা,
হ্যাঁ শুনানি পরে না আমি তো মনে করেন আমি আমার বাড়ির পিছন দিয়ে, আমার ঘরের পিছন রাস্তা আছে, ঠিক আছে, ওই রাস্তা দিয়ে একটা ম্যানেজিং কমিটি বাড়ি, ঠিক আছে, আমার রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো রাত্রি একটা বাজে আমি বাজার থেকে আসছি দশটা বাজে, আর রাত্রি একটা বাজে আমাকে ডাকতেছে আলামিন আলামিন।
কে ডাকছে?
এটা স্কুলের একটা ম্যানেজিং কমিটি।
আচ্ছা, ম্যানেজিং কমিটির একজন একজন সদস্য।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও এফএম 89.2 এ। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান, চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, প্রিয় শ্রোতা আলামিন রয়েছে আজকে আমাদের সাথে। কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি মূল গল্পে। আলামিন, আমরা যেখানটায় ছিলাম তারপর
ওই সময় মনে করেন রাত একটা বাজে, আমি উঠছি দরজা খুলে উঠছি। তো ওই সময় আমার একটু ভয় করতো, এত রাতে আমাকে কে ডাকে? আমি তো একা বাড়িতে। তো নাম ধরে বলতেছে, আমি আমি অমুক, আমি তুমি বাইরে আসো, আমি একটু বাইরে আসো, তোমাকে দরকার আছে। তো গেছি, তো আমার সাথে রাস্তায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার বলতেছে, আচ্ছা বাজারে যে একটা আজকে বাজারে চাঁদা কালেকশন, আমার বলতেছে তুই আসিলি? আমি বললাম হ্যাঁ আমি আসলাম। আচ্ছা একটা যে ঘটনা শুনলাম, ঘটনাটি কি সত্য? আমি বললাম হ্যাঁ ঘটনাটা সত্যই, সত্য কারণ নয়তো আমি এটা আমার বড় ভাই করে আপনি করে আমি দিছি, বিচার করতে হবে, এরকম আমি কিছু ই করলাম। করার পরে যে বললো এগুলা কে কে করছে তুই জানোস? হ্যাঁ ওরা করছে আমি জানি। পরে ওর নাম বললাম, যে ওরা বলতেছে এটা বিচার করা হবে। তো ছাব্বিশে মার্চের দিন বিচার করবে না? ওরা এরকম একটা যে ই নিল যে ছাব্বিশে মার্চ একটা আনন্দের দিন, খেলাধুলার দিন, স্বাধীনতা দিবস, আমরা বিচার এটা দুই একদিন পরে করবো, এরকম
আমাকে নিয়ে বিচার,
আমাকে নিয়ে না,
মানে যারা কাজটা করছে
তারা একটা রেকর্ড বেট রেকর্ড তৈরি করছে।
বুঝতে পেরেছি।
আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই ঘটনাটা কিন্তু শ্যামলী জানে না, বেট রেকর্ডটা যে তৈরি করছে জানে না। পরে আমি ফোন করে যে বলছি যে তোমার নামে আর আমার নামে এরকম একটা রেকর্ড করছে। তো এই সময় ওর মধ্যে কিন্তু আমাকে জড়িত সারারাই এরা সন্দেহ করছে, কারণ আমি দুষ্ট, এই কাজটা আমিও করছি। কিন্তু মূলত আমি তো ছিলাম জামাতে তিন দিনে, আমি তো উপস্থিত ছিলাম না এই ঘটনার সামনে। পরে আমি শ্যামলীকে বললাম যে এই ব্যাপারে সমাচার, ও বিশ্বাস করে না, ওরা ওরা এরকম ছেলে না যে এই কাজটা করবে। তো আমি আবার ওই যে মেমোরি থেকে রেকর্ডটা নিয়ে নিয়েছি, ব্লুটুথ করে নিয়ে আমি রেকর্ডটা তাকে শুনাইছি। এবং কি ওই রেকর্ডটা আপনার বিভিন্ন কম্পিউটার, যে আগে গান লোড দিত বিভিন্ন কম্পিউটারে বাজারে দিয়ে দেওয়া হয়েছিল,
মানে আপনাদের বদনাম করার জন্য।
হ্যাঁ, তো আমার মেমোরি তো ছিল, আমি ওটা ফোন করে অন্য মোবাইল থেকে তাকে রেকর্ডটা শুনাইতাম। ও আসলে অ্যাকচুয়ালি ভাবে বিশ্বাস করতো না। তো আমাকে বললো যে তোমার মেমোরিটা আমাকে দিতে হবে।
কে কে বললো এটা?
এটা শ্যামলী বললো।
ওকে,
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি স্কুলে আসছি, তোর ব্যাগের ভিতরে কাগজটা মেমোরি ভিতরে থুয়ে পেঁচাই তার ব্যাগে দিয়ে দিছে, বাড়িতে নিয়ে গেছে। সে তার বান্ধবী দুইজনে মিলে রেকর্ডটা শুনছে, এত বিশ্রি বিশ্রি কথাবার্তা শুনছে। শোনার পরে আমাকে ফোন দিছে যে এটা বিচার করতে হবে। আগুন তুমি কোনো টেনশন করো না, এটা আমি দেখতেছি, এটা বিচার করতেছি। তো যে বলতেছে যে বাজারে অনেক কম্পিউটারে দিয়ে দিছে, কম্পিউটারে দিলে পরে যারা গান লোড দিব তাদের তো এটা দিয়ে দিবে। ঠিক আছে, আমি এটা যেমনি হোক।
কি ছিল কথাবার্তা? কি ছিল ওর মধ্যে
কথাবার্তা? মনে করেন একটা বেট খারাপ রেকর্ড ছিল।
এটা কি আপনাদেরই ছিল নাকি ওরা বানিয়েছে?
ওরা বানিয়েছে।
ওরা আপনাদের সম্পর্কে কি খারাপ কথাবার্তা বানাবে?
মনে করেন যে একটা আমার একটু খেয়াল নাই, আমি তো আর মুস্তিক নাই বানিয়েছি শ্যামলীকে, তো আমি তারপরে মনে করেন এ অবস্থায় বললো যে এটা বিচার করতেই হবে। ঠিক আছে, তো আমি বললাম ঠিক আছে, আমি জিনিসটার মধ্যে খুব টেনশনে পড়ে গেছি,
বিচার করতে হবে শ্যামলী এটা বলছে।
আমি জিনিসটা নিয়ে খুব টেনশনে পড়ছি, আসলে আমার বন্ধু, আমি বেশিরভাগ সময় তাদের সাথেই কাটাই, হয়তো তার প্রতি আমার ভালোবাসা ওই দিক দিয়ে আমি থাকি, আর আমি ভেবে পাচ্ছি না যে কি করবো। আর ওই দিক দিয়ে তো আমি বড় ভাইগর জানাই ফেছি, সারারা সভাপতি সবাই জানিয়ে গেছে, আমি খুব টেনশনে আছি। তো ওরা কিন্তু ছাত্র হিসেবে অনেক বিশ বিলিয়ন, ঠিক আছে, ক্লাসে বেশি বেশি পড়া বইতো, তা সারারা তাকেই পড়া ধরতো, সারারা আমাকে তেমন পড়া ধরতো না, না এটা পরে না গেছে, এটা এই সেই পাগলটা অমল বা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, এটা পরে কো না, বাপ মা নাই বাড়িতে বাজারে থাকে, বেশিক্ষণ সময় আড্ডা দেয়, তো এই নিয়ে না আমাকে, আমি ক্লাসে গেলাম আমাকে বেশি পড়া ধরতো না। আর যদি মনে করেন পড়া ধরতো, আমার যা মনে আছে আমি তাই করতাম, হয়ে গেছে। তো এইভাবে হয়তো হওয়ার পরে আপনার ই করা এখন কয়েকদিন পরে হেডমাস্টার আছে না প্রধান শিক্ষক, হেতু মনে করেন যে চারজনের ঘটনাটা জড়িত, শাহিনুর, কাকন, সুহেল, জাহিদ যারা জড়িত তাদের গার্জিয়ানকে হেড স্যার মোটরসাইকেল বাড়িতে যায় বলে আসছে গার্জিয়ানকে। বলার পরে এদের গার্জিয়ান আমাকে খুব লাইক করতো, কারণ আমি বাড়িতে একা, আমার আব্বু নাই, আমি একা লেখাপড়া করতে পাকশাক করি, ওরা আমার কষ্টটা আর কি উপভোগ করতো, আমার খুব আদর করতো। এই আদরের মাঝে মনে করেন হ্যাঁ আমি তো এটা মানে এই ঘটনাটা করে ফেলছি, ঠিক আছে, হ্যাঁ বাপমাও গার্জিয়ান থাকতেছে লাইব্রেরিতে স্কুলে বিচার হবে। বিচার হওয়ার পরে আপনার মনে করেন এখন আমার ওই যে আমার যে বন্ধু আছে অ্যাকচুয়ালি ভাবে আমার তাদের সাথে কোনো শত্রুতা নাই বর্তমানে, তো আমার আমি জানার মতো আমি তাদের দেখা সাক্ষাৎ পাইলে আমি তাদের সাথে কথা বলি, ফোনে কথা বলি। তো আমার একটা এর মধ্যে একটা ফ্রেন্ড আছে, আপনার মনে করেন দুই তিনটা ফ্রেন্ড আছে, হ্যাঁ ওরা চারজন যে ঘটনাটা করছিল ওর মধ্যে থেকে যে আর একটা পুলা আছে জাহিদ নাম, সে আমার সাথে খুব রাগ, এখন পর্যন্ত রাগ, আমাকে যদি দেখে ও উপজি কথা বলে না আমার সাথে, ইচ্ছা করে কথা বলে না। কাকুন নামে যে ছেলেটা আছে তার মনের মধ্যে একটু আমার সাথে চিন্তা আছে, সে আমার সাথে আর কি ইচ্ছা করে আর কি কম বলে, জাহিদের থেকে একটু বেশি কথা বলে আর কি। তারপরে আছে আপনার মনে করেন শাহিনুর, শাহিনুর মনে করেন ওর যে কোনো পারিবারিক সমস্যা হোক, আমার যে কোনো পারিবারিক সমস্যা হোক, আমরা সমস্যার সমাধান করি। ওই সুহেল নামে পুলা আছে বর্তমান ঢাকা, ও আমার সাথে কথাবার্তা বলে সে একটি করে, এইভাবে মনে করেন এটা হইলো। হওয়ার পরে না আপনার আমি যখন ক্লাস নাইনে উঠলাম তখন মনে করেন সমলি আমাকে বলতেছে যে তোমার সাথে আমার সম্পর্ক হবে না।
কতদিন সম্পর্কের পরে এটা, কত বছর বা কতদিন সম্পর্কের পরে?
তিন বছর।
তিন বছর সম্পর্কের পরে বললো তোমার সাথে আমার সম্পর্ক হবে না। ওকে,
আমি বললাম কেন হবে না, কারণ না তোমার সাথে আমার সম্পর্ক হবে না, আমি এটা নিয়ে খুব টেনশনে পড়ে।
তখন কি আপনি ওই যে প্ল্যানটা করেছিলেন যে বাড়ি ঘর কমপ্লিট করে ফেলবেন বা এটা কি করতে পেরেছেন?
ওটা আস্তে আস্তে আমি করতেছি,
মানে প্রতিদিনই চেঞ্জ করতেছেন কিছু না কিছু।
হ্যাঁ, ঘর কে ভরেই ফেলছি এই অবস্থাতে, তখন বললো হবে না। আর তারই আমার এরকম স্বপ্ন ছিল যে তারা আমি বিয়ে করতেছি, এসএসসি পরীক্ষার পরে বিয়ে করবো, এরকম স্বপ্ন ছিল।
আপনার লোকগুলো জানতো, আপনার বাবা মা জানতো যে এই জিনিসগুলো আপনি কার জন্য করছেন বা আপনার সাথে সম্পর্ক কার?
তারপরে মনে করেন এই অবস্থায় বলতেছে না তোমার সাথে আমার সম্পর্ক হবে না, আমার খুব টেনশন হয়ে গেল। তো আমি যে শ্যামলির সাথে যে তার একটা বান্ধবী আছে আখি নাম, তো আমার পাশের আমার গ্রামে আর কি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে তার বাড়িতে যাইতে, আকরাম নামে একটা ছেলে, সে লাইক করে আখিকে। তো ওই সময় আমরা স্কুলে মনে করেন আটজন ছেলে ছিলাম, আমরা আটজন ছেলে ব্রাক স্কুলে লেখাপড়া করতাম, আর ওই যে ব্রাকে পড়তাম ওই ব্রাকে আপনার পড়াইতো আপনার হেডমাস্টারের বউ, যে হাই স্কুলের হেডমাস্টার আছে না তার বউ পড়াইতো। আবার তার বউয়ের প্রাইমারি ব্রাক স্কুল শেষ করে আমি তখন গেলাম যখন হাই স্কুলে, তখন হেডমাস্টার আমাদের চিনে চিনে তখন আমাদের বললো যে তোরা যে আটজন এক জায়গায় থেকে আসছো এক এলাকা থেকে, তোরা তো মনে করো সিরিয়াটা প্লেয়ার, হাডুডু খেলার একটা প্লেয়ার, তোরা তখন নাম হলো কাবাডির দল। তা আমার ব্যামাক মেয়ের আমাদেরকে খালি দেখলে কাবাডি ডাকে, হেড স্যারে বলছে রে কাবাডি ডাকে। তো এটা দেখার পর আপনার আমার মাথার মধ্যে একটা চিন্তা আনলো, আমার মাথার মধ্যে খুশকি, মাথার মধ্যে খুশকি, আমি তো আপনার ই করছি, মাথা কামাই দিছি, আমার দেহ দিয়ে আরো অনেকেই কামাইছে, অনেকে মানে দুই তিনজন কামাইছে, দুই তিনজন কামানি পরে না হেডমাস্টার আমাকে ডাক দিছে। অনেক স্যারের কে মাথা কামানি কি একটা ফ্যাশন, আমি বললাম জিনা স্যার এটা আমার সমস্যা, আমি কামাইছি। উনি কামাইছে কে, রাজু কামাইছে, ইয়া কামাইছে, মাহবুল কামাইছে, তার আছে, এটা কি সমস্যা? হেড স্যার আমাকে ডাকছে, শুন যা, হেড স্যারটা একটু ছিল মনে করেন অন্যরকম টাইপের, তো বিনোদনমূলক, তো আমাকে শুন তুই তো পাঁচজন মাথা কামাইছ, আরো তোরা ই কর, আরো ছয়জন কামা, স্কুলে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, চুলালা এবং টাকুয়া, হ্যাঁ চুলছাড়া। আমি বললাম ঠিক আছে স্যার, এটা আমার কাছে
হেড স্যারও তো কম মানে যায় না, আমি তো যেটা দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ,
তারপরে মনে করেন আমি ই করলাম, অনেকের বললাম শুন তুই যদি মাথা আজকে কামাস, হ্যাঁ মাথা কামানি টাকা লাগবো না, আর যদি মাথা কামাস একটা ক্যাব দিবো, একটা করে টাইগার খাওয়াবো। অনেকে কামাতে চান, আমি লাখ টাকা দিলেও মাথা কামাবো না, তখন আমরা তো পাঁচজন কামাইছি। আমি আবার ওই চারজনের সাথে শেয়ার করি, স্যার আমাকে এইভাবে বলছি, এইভাবে করলে এইভাবে একটা মাইক মেরে এলাকায় একটা খেলার আয়োজন করা হবে। তো ওরা স্যার দিন একমত, এখন তো প্লেয়ার লাগে এগারোটা ফুটবল খেলাইতে। তো তখন আমরা কি করতাম, বাজারে অনেক দরাদরি করতাম যে তোর মাথা ছিলে দিবো, মাথা ছিলতো না। তখন আমরা রাতে যখন শুইত না, তো আপনার ই নিয়ে গেতাম, কিসি আছে না, কিসি নিয়ে দেয় রাত্রে ঘুমাইতো, ওই সময় চুল টকরা করে করে কেটে দিতাম, এমন জায়গায় কেটে দিতাম যেন সাতলার মিল না হোক। তারপরে মনে করেন এইভাবে এগারো জন আমরা প্লেয়ার বারো জন ভাও করছি। ভাও করার পরে আপনার মাইক মারি দেওয়া হয়েছে, মাইক নিচে রিক্সা নিচে আমি নিজে মাইক দিয়ে প্রচার করছি। প্রচার করার পরে মনে করেন খেলার সেরকম একটা আয়োজন করছি, আমার এই খেলার আয়োজন করার উদ্দেশ্যটাই হলো যে শ্যামলী বইয়ে খেলাটা উপভোগ করবে। তো খেলা হইল, আপনার একদিন খেলা শুরু করলাম, করার পরে কেউ জিতে না, যে 90 মিনিট খেলা হয়েছে, আমরা জাগর চুল আছে তারাও জিতে না, যাদের চুল নাই তারাও জিতে না, খেলাটা পুরো আবার ড্র অবস্থায়। আমি চাই যে খেলাটা ড্রই থাকুক যাতে খেলাটা আবার হয়, পর আবার পরবর্তীতে মাইক প্রচার করি, আবার খেলার আয়োজন করা হয়, কিন্তু ওই সময় আমরা 3 গোলে ঠকে যাই চুলালারা। যাদের চুল আছে তারা জিতে গেছে, যাদের চুল নাই তারা ঠকে গেছে। হ্যাঁ, আমি তখন ইয়ে আর কি খেলাইতেছি না, আমি অবসর নিছি, আমি
নেড়ে মাথায় ছিল।
হ্যাঁ, আমি ঠকতেছি, ওই সময় মনে করেন আমি ক্লাসে যাই, বেঞ্চে ঠাস করে যাই, পড়ে যাই, মনে করেন আমি আমি অজ্ঞান হয়ে গেছি, আমি ঠকতেছি মানুষ ব্যাপার সেবার, আমার তো দৃঢ় বিশ্বাস আমি জিতবো, আর আমি যেগুলো মাথা কামিয়ে দিয়েছি, ভালো ভালো পোলার মাথা কামিয়ে দিয়েছি, ভালো ভালো খেলতে পারে, তো আমরা জিতে ঠকে গেছি। ঠিক আছে, এটা যাওয়ার পরে না, আমাদের গেম তো ছিল পাইকুড়া, আর আমার স্কুলের নাম হলো পাইকুড়া ARP উচ্চ বিদ্যালয়। তো আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকা যে সেই গ্রামটা হচ্ছে জরাকুড়া, ওই জরাকুড়া এলাকায় একটা দাখিল মাদ্রাসা আছে। তো আমরা এই খেলার আয়োজনটা করছি না, করার পরে ওই এলাকার যে মাদ্রাসার ছাত্রগুলো আছে ওই জায়গায় আমার খুব একটা ফ্যান্ট আছে, ওই মাদ্রাসার লগে আমার আর কি হাই স্কুল লগে খেলা দিলাম, 15 জন প্লেয়ার আমি টিম সেট করছি, ওরা যাচ্ছে আমি তোকে তাদের তাই দিই, ঠান্ডা খাবে ঠান্ডা দিতেছি, ও বলতেছে আমি সিংড়া খাবো তাই দিতেছি, আমি বলছি তোর অনুরোধ তোরা কোনোদিন ঠোক পিলে জীবন দিয়ে হলেও খেলা দিই। মানে সুন্দর পরিবেশে খেলার আয়োজন করলাম, তো 3 দিন খেলাইছি, ওই 3 দিন খেলা আপনি ড্র হয়েছে, হ্যাঁ খুব একটা সমস্যা মধ্যে হয়ে গেল জারাকুরের মাদ্রাসা আর এবং আমাদের হাই স্কুলের শিক্ষকরা, যে কবিরাজ বলে না যে গোলকিপারের পিছনে কবিরাজ নিয়ে এসে আপনি রিকরে রাখতো, যে আমরা যদি এরকম তাবিজ টুবিজ এসে অনেক কিছু জিনিস টিনিস পুঁতে রাখতো, আর গোলকিপার কে প্লেয়ার কে অনেক কিছু খাই দিত, প্লেয়ারের শক্তি বাড়বে স্পিড বাড়বে এরকমই করতে। ঠিক আছে, ওরা যদি একটা কবিরাজ নিয়ে যেত তো আমরা 2টা করে কবিরাজ নিয়ে যেতাম, এইভাবে মনে করেন হইতে হইতে আমরা মনে করেন 1 গোল দিয়ে আমরা জিতে গেছি।
আমি যেটা বুঝতে পারছি যে আপনি পড়াশোনা এগুলো পাশাপাশি এগুলো নিয়ে মোটামুটি ভালোই মজে ছিলেন, যেখানে আপনার বাবা মা ছিল না, তারপর আপনার ভালো সময় কাটছিল, ঠিক আছে, কিন্তু সম্পর্কের জায়গাটা আমি আবার যেতে চাই, যে সম্পর্ক ভেঙে দেবার কথা বলতেছিল কেন?
তারপরে ও বললো যে তোমার সাথে আমার সম্পর্ক হবে না, আমি বললাম কেন সম্পর্ক হবে না, সে বললো না হবে না হবে না। ঠিক আছে, আমি এটা নিয়ে খুব বাসায় এসে টেনশন করতাম, ঠিক মতো খাইতাম না, পাক করতাম না, বাজারে বাজারে আপনি করতাম খাবার কিনে খাইতাম, তো মুড়ি খাইতাম চিড়া খাইতাম, আমাকে শুকনা খাবার পাক করতে ইচ্ছা করতো না এই কথাটা শোনার পরে। তো আমি তখন একটা ইয়ে নিলাম আর কি পজিশন, যে আচ্ছা আজকে শ্যামলীকে আবার ডাকবো, আমি আবার কথা বলবো তার সাথে, তাকে ডাকলাম, তারা 2 বান্ধবী শ্যামলী আর রাখিয়ে আসলো আম গাছ তোলে, আসার পরে আমি একটা বাজার থেকে বেলেট কিনেছিলাম, আমি বলছি আসলে তুমি আমার ভালোবাসা না, একবার দুইবার তিনবার বলছি, ও আমার সাথে খুব ভীষণ রাগ করেছে, তোমার এক কথা কয়বার বলবো, বললাম না না ভালোবাসি না, আমি এক জায়গায় সম্পর্ক করবো বা একজনের সাথে করি এরকম, আমি আমার তাই ভাইছি তাকে আমার কি আর কি ছলনা দিতে আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সম্পর্ক না করলে এটা করার কিছু নেই, আমি তো জোর করে করতে পারবো না, তুমি বাদ দিতে পারো কিন্তু আমি বাদ দিতে পারবো না। তো আচ্ছা আমি বললাম তোমার, আচ্ছা আমি ভালোবাসাটা এটাই দেখবো, তুমি আমাকে কিরকম ভালোবাসো, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি বেলেটটা নিয়ে এখানে যে এই যে দাগটা আছে এখন, ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোবাসো, ঠিক আছে, তোমার চোখ দিয়ে একটু পানি পড়বে না। আমি তাকে বলছি তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে তোমার চোখ দিয়ে কোনো পানি বের হবে না, আর তুমি যদি আমাকে ভালোবাসো নিশ্চয়ই তোমার চোখ দিয়ে পানি বের হবে। ও হাসি এসে বলতেছে না বের হবে না, না বের হবে না, ও জানে না যে আমি সুইসাইড করতে চাচ্ছি, আসলে সত্যিকারে সুইসাইড করতে চাচ্ছি। তখন তার সামনে হাতটা এঁকে দিলাম, দেখছি আমার হাতটা কি, বেলেটটা বাইর করে ধরে আপনি এরকম ভাবে একটা পুজ দিছি, পুজ দিয়ে ছেড়ে করে রক্ত আম গাছে যাই উঠছে, এই যে সেই চিহ্নটা এখন আছে। ঠিক আছে, তো যে রক্তটা বের হয় তখন আমার এক ফ্রেন্ড ছিল, ঠিক আছে, আমি তাক দিয়ে বিলেট কিনেতাম, তার নাম ছিল মিস্টার, সে সম্পর্কে আমার বেআই লাগে, ঠিক আছে, আমি তাকে বেআই মানেছি, সে আইসে মনে করেন দূর থেকে দেখছে আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, অনেক মুরগির ইয়ের মতো আর কি, তখন আইসে আমার হাতটা ধরে ডাক্তার ওখানে নিয়ে গেছে, নিয়ে মনে করেন বেন্টেজ টেন্টেজ করিয়ে ই করছে,
তো কি কান্নাকাটি করলো,
ও তো এখন তার চোখ দিয়ে মন জুড়ে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, ঠিক আছে, কারণ স্কুলে তো কান্নার শব্দ করতে পারছেন, ঠিক আছে, তো ওই সময় ওখান থেকে এসে বইটে কাঁদি নিয়ে সে বাড়ি চলে যাচ্ছে।
আচ্ছা,
ওই সময় আমি ডাক্তারের দোকানে পরে আমার বিআই কে বললাম যে মিস্টার তুমি এক কাজ করো, আমার বইগুলো তুমি বাড়িতে পাঠাই দাও, আমার ভাস্তি আছে কয়েকটা ভাগ্নি আছে তাদের কাছে পাঠাই দাও, তো দেখি ও আমি তার সাথে সাথে রাস্তার সাথে টকিং করতে করতে যাবো। এখন তো স্কুলে এসব কথা বলা যাচ্ছে না, তো যে আখি নামে একটা মাইয়া আছে ওই শ্যামলীর বান্ধবী তাদের বাড়িতে গেছি, তাদের বাড়িতে যাওয়ার পরে ওই আমার হাতটার বেন্টেজ দেখিয়ে আখির আম্মু বলতেছে আলামিন তোমার এই হাতে এই অবস্থা কেন, তো তখন আখি তার আম্মুকে বললো শ্যামলীর সাথে এই ঘটনা এই অবস্থা এই কারণে এটা হয়েছে। এটা বলার পরে তখন শ্যামলী আখির আম্মু আমাকে অনেক বুঝাইলো, আখির আম্মু আখির দাদু দাদিও আমাকে বুঝাইলো, দেখো ওরা ধনী মানুষ, তোমরা গরিব মানুষ, ওর বোনের সাথে আরেকটা ছেলে এখন গেম জেম হচ্ছে, তো ওরা ভালো না ওরা খারাপ, আর তোমাকে ওর সাথে মিলবে না, ঠিক আছে, কারণ তোমরা গরিব মানুষ ওরা ধনী মানুষ, তো তুমি ক্ষেত্রে একা থাকো, তুমি এই কাজ করতে গেলা কেন? আমি ইচ্ছে করি জানি তো আন্টি, ও আমাকে কথা দিছে, আমি ওকে কথা দিছি, আরে ও আজকে আমাকে না করলো, আর ও আমাকে ভালোবাসে না, ঠিক আছে, তো কাঁদতেছে কেন? এটাই আমার জবাব। ও তোমার এইসব অনেক ইটি কথা টকিং হওয়ার পরে ও মনে করেন লজ্জার জন্য বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন আকির আম্মু আছে না, তখন তো আকির সাথে আমার একটা ছোট ভাই আমার ক্লাসমেট, ঠিক আছে, ও সম্পর্ক করতো আকরাম নামে, ঠিক আছে। আমি তখন আকরামকে ফোন দিলাম যে আকরাম আমি আকিকের বাড়িতে আছি, তুমি আমি তো খালি হাতে আসি পড়ছি, আকির আপনার ইয়ে আছে দুটা, একটা বোন আছে আর চাচাতো ভাই আছে ছোট, যে আমি খালিতে আসি পড়ছি, তুমি এক কাজ করো, ও তো আর লজ্জায় হবে বা যাইতে পারে না, আকির সাথে সম্পর্কে যাইতে পারে না, তুমি রাস্তায় বিস্কুট নিয়ে আসো। তো বিস্কুট নিয়ে আসলো, আমি তাই পিচ্ছি দিলাম, দেওয়ার পরে আপনার আকির আম্মু মুড়ি দিল, চানাচুর দিল, এইসব খাইলাম, খাওয়ার পর অনেক বুঝাইলো। বুঝানির পরে অবস্থায় থেকে মনে করেন দু একদিন ফোনে টকিং হলো, সে মূলে আমাকে বোঝাইতে আছে আমার কাছ থেকে সে ধীরে ধীরে বিদায় নিচ্ছে, তো আমার সাথে ফোনে টকিং হবে না। আমি যদি ফোন দিই তার বোনকে ধরাই, তার আব্বুকে ধরাই, তার আম্মুকে ধরাই, তো মাঝে মাঝে তাদের বাড়িতে আমি যাইতাম, আমি এরকম ভাবে ফোনে কথা বলতাম স্কুল, ও আমার আগে বাড়িতে যাইত, কিন্তু আমি ছেলে মানুষ, আমার ফোনটা আমার পকেটেই থাকতো, স্কুলে গেলে নিয়ে যাইতাম, আমার আগে বাড়িতে যাই কল দিত, ব্যালেন্স শেষ হলে আমি ব্যাক করতাম। আর যে বাজারে শ্যামলির সাথে আর বাজারে যে যতগুলো আপনি লুডের দোকান আছে সব দোকানে আমার নাম্বার আছে, মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলে আমি তখন ফোন করে বললে আমার মোবাইলে ব্যালেন্স নিয়ে টাকা দিয়ে দিত, তখন ওই টাকাগুলো আমি ই করতাম, যে আব্বু আমাকে চাউল থেয়ে দিত, আমার যাহারে বাস আছে বাস বিক্রি করতাম, চাউল বিক্রি করতাম।
আর আপনার সুদের ব্যবসাটা তখন কি অবস্থা?
সুদের ব্যবসা তখন তো ক্লোজ হয়ে আসছে,
তখন ক্লোজ করে দিয়েছে,
যে করেছি ঘর বাড়ি করার পরে ক্লোজ হয়ে গেছে। তারপরে তখন মনে করেন এইভাবে আমি ই করতাম, বাজারে মানুষের প্রতি একটা বিশ্বাসী ছিলাম, ঠিক মতো লেনদেন করতাম, কোন জিনিস ধরলে না করতো না। এভাবে ও যখন আমাকে ফোন দিত, আমি ফোন করতে করতে রান দিতাম, খাইতাম, লুঙ্গি পরতাম, ঠিক আছে, খালি গোসলের সময় অফ, গোসল টোসল করে আবার লুঙ্গি পরে ফোনে কথা বলতে বলতে তাদের বাড়ি দিয়ে বেড়াই বেড়ে তার সাথে দেখা করে ফোনেই, ফোনের সামনাসামনি কথা বলে দেখা করে বাজারে আসতাম, তারপরে ঘুমাইতাম। এইভাবে আমি তাকে কোন ক্রমেই তাকে আর রাজি করাইতে পারছি না। তো আমি যে রাত করে যাই তাকে দেখি সে কি করতেছে, কোন সময় বাইরে বাড়াইতেছে, আড়াল থেকে দেখি তাদের এলাকার জায়গা, আমি ওগুলা দেখি। দেখার পর আমি তাকে বলি, স্কুল আসলে তুমি কালকে উমুক জামা পরছিলা স্কুল থেকে যাওয়ার পরে, তুমি কেমনে দেখলা কি সমাচার? আমি গেছিলাম তোমাকে দেখছি, দেখে চলে আসছে, তুমি আমাকে না বলে গেছো, তুমি তোমার সম্পর্ক নেই, আর তোমাকে বলার মতো আমার কোন ইয়ে নাই, আমি দেখে আসছি, আমার মনে হয়েছে দেখে আসছে। সে বিশ্বাস করতো না, বললাম আচ্ছা তুমি যে বিশ্বাস করছো না, আচ্ছা বিশ্বাস তুমি কি করলে করবা, ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করে ছাড়বো। তো সবে বড় রাত আছে না, জাগনের রাত, জাগনের রাতের দিন আপনার একটা ই করলাম, মানে আমি আর আমার বেওয়াই মিস্টার জাগনের রাতের দিন আপনার মনে করেন গাও গোসল করে মসজিদে গেছি, নামাজ পড়ছি, নামাজ পড়িয়ে তো নিয়ত পড়ছি যে তাদের বাড়িতে যাবো, কিন্তু ওই সময় বাড়িতে গেছি, যাই দেখি আপনার ওই বাড়িতে আপনার ইয়ে আছে, কুকুর আছে, কুকুর এরকম আন্ধার রাত ওই দিন, কুকুর আমাদের কিভাবে দেখছে বলার বাইরে, আমরা তা খুব চালু করে আপনার মনে হয় পাকের ঘর আছে না, পাকের ঘরে যাই পিছনে দাঁড়িয়ে রয়েছি, কারণ কোনো শব্দ করা যাবে না, কুকুরটা থামুক। তারপরে তো গেছি, যাই আপনার ওই যে আপনার ঘর আছে না দরজা, দরজার মধ্যে ই দিয়েছি, কাদা পরে ঠাইছি।
আচ্ছা,
আর সো তাদের যে মনে করেন শশার তাল আছে, তার বাপ আবার কৃষক, তো শশার তাল আছে, কুদু ধুন্দলের তাল আছে, তো এই সময় আমরা ই করছি তাদের তাল যে খেতটা আছে খেতটা ধ্বংস করে দেবো, একটা প্রমাণ করে দেবো যে আমরা রাতে আসছি। তো ওভার এলাকাতে আবার কিছু আবার মনে করেন যে সিগারেট মিগারেটি সে ভকাইটে করে কিছু প্লাফান আছে, যে সুবরি আছে, সুবরি বেশ গাছের বাদাক কাইটা আপনার কাঁঠাল গাছ কাঁঠাল নিতে পাইরা এক কব্বরে থাইছি, আর কব্বরে পারে লেখে থাইছি আই লাভ ইউ শ্যামলী, ওই আপনার ই দিয়া কুদু দিয়া, কুদু দিয়া এবং শশা দিয়া লিখি থাকছি। এদের নিয়ে খুব গবেষণা নিয়ে আর কি বিশ্বাস করেন যে আমি থাকছি। এটা যখন এলাকাতে একটা ই হইলো যে এই কাজগুলো কেরা করছে, তো এলাকার কিছু ছেলেপেলা আছে চঞ্চল টাইপের, তাগর মাইন্ড করছে, ওর আবার আমার ক্লাসমেট একসাথে পড়ি, কে রে এভাবে সমাচার এটি কি তারা করছে, না তো দেখা পরে কয়েকদিন পরে সাতাশটি দিন পরে যখন থেমে যায় কথাটা, তখন আমি শ্যামলকে টকিং করে যে বলছি দেখো তুমি যে বিশ্বাস করে আমি গেছি, আমি তোমার দরজা তো প্যাক দিয়েছি, আর তুমি ওই সময় রাত দুইটা পর্যন্ত পড়ছো, আর কুকুরে কিন্তু ঘেউ ঘেয়েছে ওই সময় আমি আর মুখ আসলাম, পরে ও বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে ও এখন থেকে যা কিছুদিন পরে মনে করেন মোবাইলে ওর ভাই আছে না, ভাই এই ঘটনাটা জেনে গেল, জেনে গেল, তখন আমি বাজারে থাকি, তো আসর নামাজ আদান দিলাম, বাজারে চলে আসছি, আসি একটা সুবি জাতি দিয়ে যে সুবিরি পলে এরকম একটা দোকানে আমি বসে আছি, ওই ওখানে একটা সংগঠন তৈরি করছি আমি, যে ব্যবসায়ী করে নিয়ে একটা যে টান সমিতি বলে না, প্রতিদিন আমি আর কি টাকা উঠাইতাম, উঠাই টাকাটা জমাইয়ে লটারির মাধ্যমে যার নামে উঠতো তাকে একবারে টাকাটা দিয়ে দিতাম, ওই টান সমিতির আমি হয়েছি আপনার সভাপতি এবং কি কেশিয়ার, ওই টাকা বসে উঠাই। তখন শ্যামলির ওই ঘটনাটা আস্তে আস্তে পর্যায়ক্রমে লোক আমরা শ্যামলির সাথে দেখা করি করি সবাই আর কি ওই এলাকার সবাই আমার চিনে, ছোটগুলো আমাকে অনেক দুলা ভাই ডাকে, অনেকে মামু ডাকে, আর যাই শ্যামলির সাথে যার যেরকম সম্পর্ক ওই সম্পর্কে আমাকে মানে অনেক চেয়ারম্যান জানাদানি হওয়ার পরে তখন শ্যামলির ভাই তো লজ্জা পা, তখন শ্যামলি ভাই আমার সাথে আর কি টকিং করবে, তখন মিস্টারের সাথে আবার ওই যে আমার বেওয়াই তার সাথে খুব ক্লোজ হওয়ার শ্যামলি ভাইয়ের মাসুদ ভাইয়ের ব্যাপক ক্লোজ, তো তখন মিস্টার বলছে যে আলামিনের বাড়ি কই ওর আব্বু কি করে হ্যানতেন এসে তাকে একটু দেখাবা, ঠিক আছে। তো আমি বাজারে একটা কসমেটিকের দোকান ছিল মাঝখানে, তার দোকানে আমি যাই বইছি, তো কোন না কোন পণ্য কিনতে গেছি ওই সময়। আমি আবার শ্যামলি ভাইকে চিনি কিন্তু শ্যামলি ভাই আমাকে চিনে না, ঠিক আছে। আমি শ্যামলির ভাইকে দেখি না, আমি নই করি ওখান থেকে পণ্যটা কিনা বাদ দিয়ে আমি চলে আসবো, চলে আসি সুপুরির দোকানে বসে আপনার যাত্রি দিয়ে সুপুরি কাটতেছি। তখন মিস্টার ছিল, মিস্টার কে বলছে আলামিন কে একটু ডাক দিতে পারবে, যে দোকানে যে বসে আছে সুপুরি কাটতেছে ওটাই আলামিন। তখন শ্যামলি ভাই বললো যে আলামিন যত দূর সম্পর্ক আগবিছে আর যে না আগা, যেমনি আছে এমনি থাকুক, ওর মনে থাকতে দাও ওর মনে থাকুক, সুন্দর ভাবে লেখাপড়া করো। তো আমার নিয়ত ছিল আমি ওখান থেকে ভয়ে আসছি সুপুরির দোকানে, যে যাত্রি দিয়ে যদি আমাকে বেশি কিছু বলে ও শেষ নয় তো আমি শেষ, এরকম একটা সিচুয়েশন। তো তখন ও কিছু বলে নাই চলে গেছে, তখন এই ঘটনা তার আব্বা আমার সাথে শেয়ার করছে বলে শ্যামলির ভাই, শ্যামলির পরে আমার সাথে শেয়ার করছে, বলছে তুমি আর আমার ওখানে ফোন দেবে না, কোনো SMS করবো না, আর ফোনটা আব্বু এখন চলাবে সবসময়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি মিস দিবা অন্য কোন সেট থেকে, তো মনে করুন যতগুলো সেট থেকে ফোন দিত, ওর ভাইয়ের সেট থেকেও ফোন দিত, নিবন্ধ থেকে ফোন দিত, আমি নম্বর গুলো সেভ করে রাখতাম, মুখস্থ করে রাখতাম। এখন এই পর্যায়ে মনে করুন তার সাথে আমার আর কোনো টকিং হচ্ছে না ফোনে। আমি যখন আমার SSC পরীক্ষা শুরু হয় তার সাথে আমি আর তার সাথে মনে হয় ক্লাস 9-10 পর্যন্ত কোনো কথা হয় না। তখন শ্যামলি আমাকে ডাইকি অনেক আধা ঘন্টার মতো বুঝাইছে ও আমার সাথে কোন ক্রমেই সম্পর্ক করবে না করবে না। যখন তো আমি কি করি, আমি এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তো আমি বাজার থেকে তখন মানুষ অনেকে বিড়ি টিড়ি খাইতেছে, ঠিক আছে, আমার ক্লাস 7 থেকে অনেক আমার বন্ধু বান্ধব বিড়ি খায় কিন্তু আমি তাদের দেখতে পারি না, এই টেনশনে আমি তখন আপনার এক প্যাকেট সিগারেট কিনে কিনে পরে বাসায় নিয়ে এসে খাই আর টেনশন চিন্তা করি যে কি করে কি কোনো ক্রমে তো তাকে রাজি করাতে পারছি না। তো একদিনকে আমি স্কুলে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে গেছি, যার পরে আপনার দিয়ে শ্যামলি আসছে, আসার পরে আমি আমার চোখে সানগ্লাস ছিল, তো ওই সময় তো বাংলা ক্লাস, তো ম্যাডামকে বললাম ম্যাডাম আমি তো আপনার ক্লাস পুরো এক বছর 9-10 তো এক বই, তো এক বছর করছি, আজকে যে পড়াটা পড়াবেন এই পড়াটা মনে করেন আমার স্মরণ আছে, আজকে ম্যাডাম আপনি কোনো ক্লাস নেবেন না, আজকে আমি কিছু কথা বলবো কথাগুলো আপনি শুনবেন। তো ওই সময় শ্যামলির উদ্দেশ্যে আমি ম্যাডামকে অনেক কথা বলেছি প্রায় 1.5 ঘন্টার মতো
ক্লাসের মধ্যে,
হ্যাঁ ক্লাসের মধ্যে আমি বলছি ম্যাডাম আপনি আজকে কোনো ক্লাস নেবেন না, আজকে আমি ক্লাস নিবো আপনারা সবাই শুনবেন, আর আমি আপনাকে মাঝে মাঝে 1-2 মিনিট কিছু টকিং করার সময় দেবো, ওই সময় আপনি টকিং দেবেন, ঠিক
আছে।
ওইদিন সারা রাত ঘুমাইনি, সিগারেট খাইছি এবং কি বাজার থেকে কিছু ট্যাবলেট আছে না এরকম অনেক প্রকার ভরি নিছি, নিয়ে একটা মধ্যে আপনার ভরছি গুড়া করে ভরছি ভরছি আর সিগারেট খেয়েছি এটি খাইছি এটি খাইছি আর সারা রাত টেনশন করছি, আমার চোখে কোনো ঘুম নেই।
কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে ম্যাডাম কেন সুযোগ দিবে এটা 1 ঘন্টাখানেক এর জন্য আপনাকে ক্লাসের মধ্যে সবাই ম্যাডামরা বসে রেখে আপনাকে কথা বলার সুযোগ কেন দিবে?
অবশ্য আমি পরসাপ করতে গেছিলাম ওই সময় পরসাপ আমার সাথে আমার এক ফ্যানটা আমার সাথে একটু আমার সানগ্লাস ধরে টান দিয়েছিল, ঠিক আছে, আমাকে উস্কানিমূলক কথা কইছে, তুই যদি উস্কানিমূলক আমার সাথে কথাবার্তা কস আর কি শ্যামলি বিষয়ে বলছিল তোর কিন্তু খবর খারাপ হবে, ওরা সবাই স্মোকিং করতো, ওই চিত্রটাই আমি সবাইকে বলে দিছি ম্যাডামকে বলে দিছি আমি একবার নির্দিষ্ট করে দেখাই দিছি। তো তখন ম্যাডাম আমার এখান থেকে ম্যাডাম একটা শিক্ষা নিয়ে কিছু পাইল, ম্যাডাম খুব খুশি হলো। তো আমি সংক্ষিপ্ত করে আসছি আর কি,
আপনি বুঝলাম না ম্যাডাম আপনাকে কেন ফ্লোর দিবে ক্লাসে, এটা আপনি ক্লিয়ার করেন।
ম্যাডাম আমাকে যে দিবে, ঠিক আছে, অনেক ছেলেরা স্মোকিং করে, ম্যাডামকে দেখে ম্যাডামের সামনে অনেক ছেলে স্মোকিং করে কিন্তু ম্যাডাম কিছু বলতো না, না দেখে আর কি দেখে না দেখার ভান করতে আমি আর কি আইসিয়া এই ঘটনাটা যারা যারা স্মোকিং করে ম্যাডামকে বলে দিছি। তখন ওই সময় তো আমার সিচুয়েশন ঠিক ছিল না, মাথার ব্রেন ঠিক ছিল না, সারা রাত
আমি ক্লাসে দাঁড়ায় আপনার শ্যামলকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলেছেন এটা বলতেছিলেন আপনি, সেটা আপনাকে ম্যাডাম কেন সুযোগ দেবে? ম্যাডাম তো আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়ার কথা।
হ্যাঁ বের করে দেন, কারণ ম্যাডাম আমাদের সম্পর্কে আনটি লাগে, মানে আমার পাশের গ্রামে খালি একটা খাল ছিল,
তো এতক্ষণ ধরে এই উল্টাপাল্টা আপনি কথা বললেন আর ম্যাডাম সেটা সুযোগ দিলেন,
ম্যাডাম শুনছে। এরপর শুনো ম্যাডাম পর্দা কমে, ঠিক আছে, ক্লাসে যতগুলো সিগারেট খাইতো এবং সিগারেট না শুধু গাঁজাও খাইতো, ঠিক আছে, অনেক আমার ফ্রেন্ড ছিল গাঁজা খাইতো, তাদেরকে আপনি শপথ করাইতো যে এইসব ভুল যে আলামিন করছে, আলামিন খাইছে, এখন আলামিন খাবে না, এর সাথে কে কে একমত, সবাই একমত ছিল যে কেউ খাবে না, একটা শপথ করাইছে।
আপনি কাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন? শ্যামলিকে নিয়ে। কি ধরনের উল্টাপাল্টা কথা ছিল?
শ্যামলি আমাকে অনেক ধোকা দিয়েছে, অনেক কিছু করছে।
শ্যামলি ছিল ক্লাসে?
হ্যাঁ ক্লাসে ছিল, ও চুপ করে যায় এরকম ভাবে বসেছিল, ও কোনো কথাবার্তা বলে নাই, সো ক্লাস থেকে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। আমি পরে ক্লাস থেকে বেরিয়ে পরে বাজারে যাই এক দোকানে, আপনি শুয়ে পড়ছি, শুয়ে পড়ার সাথে ঘুমিয়ে গেছি।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, আলামিন রয়েছে আজকে আমাদের সাথে। কিছুটা গোলমেলে লাগলেও ওর জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেভাবেই ও আসলে এখানে উপস্থাপন করছে। আমরা যেহেতু মানুষকে অপরাধ কনফেস করার একটা জায়গা সুযোগ করে দিয়েছে জিবিএসবিতে, সুতরাং ওর যেভাবে অপরাধের জায়গাগুলোকে বর্ণনা করছে, ওর নিজেকে যেভাবে অপরাধী ভাবছে সেটা কনফেস করার স্টাইলটা ওর মতন, সেটা হয়তো আপনাদের অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। এটাকে শুধু এন্টারটেইনিং এর জায়গা থেকে না দেখে বরং একজন অপরাধী হিসেবে ওকে ট্রিট করে নিজে যদি আপনি কিছু শিখতে পারেন, সেটাই বরং আমরা আমাদের আজকের অনুষ্ঠানে ফোকাস করতে চাই। ওকে আলামিন, যেখানটা আমরা ছিলাম তারপর
আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। এসএসসি পরীক্ষা শেষ হলে পরে আমি আপনার ঢাকায় চলে আসি, পরীক্ষা দিয়ে সেটাই ঢাকা চলে আসি। আব্বাম্মু থাকে তো ঢাকায় এসে আমি একটা জব করতে থাকি আপনার সিএসআর হিসেবে, মানে সাইকেল দিয়ে দোকানে দোকানে আপনি বিড়ি বিক্রি করতে হবে সেলম্যান। তো আপনার মনে করুন 6 মাস করি, করার পরে ম্যানেজারকে বললাম যে স্যার আমার এটা ভালো লাগে না, আমাকে এসআর পুষ্টি দেন যাতে আমি সাইকেল সুইকেল নিবো না, কোনো বিড়ি বুলাবো না। তো এরকম একটা সিচুয়েশন হলো যে বিড়ি খেতে হবে, এসআরদের বিড়ি খেয়ে আপনার পাবলিককে খাওয়াতে হবে। তো আমি তো বিড়ি খাইনি, পর বিড়ি খাওয়া বাদ ম্যাডাম এসে ওয়াদা করছি বিড়ি আবার খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হওয়ার পরে আপনি যখন কলেজে ভর্তি হবো, রেজাল্ট বাড়াইলো কলেজে ভর্তি হবো, ওই সময় যে কলেজ যে কোন জায়গায় শেরপুর শহরে আমি কলেজই দেখি নাই, ফোনে ফোনের মাধ্যমে আমি কলেজে ভর্তি হয়েছি। এক বছর চাকরি করি, চাকরি করিয়ে পরে আপনার মনে করেন বাড়িতে যাই, যে ভর্তি হয়ে ছবি টুবি কাগজপত্র জমা দিয়ে আমি ঢাকা চলে আসছি। আসার পরে আমি কিছুদিন আপনার ইয়া করছি, মানে গাড়ি হাতে চলেছি, রিক্সা যখন চাকরি নেবেছি তখন গাড়ি চলেছি। তো এভাবে আমার মনে করেন আমার চিন্তা ভাবনা এমনিতে যেভাবে আমি এসএসসি পাস করছি তো আমি পরীক্ষা দিলে ইন্টার পাস করবো, এরকম এখন বর্তমানে আমার একটা আশা আছে, আমি যত কিছু করে ইন্টার পাসটা করবো। তো এক বছর মনে করেন আমার ঢাকা চলে যায়, তো তখন আমি আবার বাড়িতে আবার আমার একাই থাকা শুরু হলো। তো আব্বাম্মা ঢাকায় থাকতেছে, আমার যাবতীয় খরচ আব্বাম্মা বহন করতেছে, আর তখন তো কলেজ দাদা বাড়ির থেকে যাইতে আমার দৈনিক 100 টাকা খরচ লাগে। এরপরে আমার খাওয়া দাওয়া দৈনিক পরে 150 টাকা দেয়, এরপর আম্মু যে টাকা বেতন পাবো 5-6 হাজার টাকা এটা দিয়ে থাকা ঘর ভাড়া এই দিক। তখন কিন্তু আমাদের সংসার দুইটা হইতাছে, তখন আমি এখন কি করি? তো আমি চিন্তা ভাবনা করলাম আমার তো আমি আর এক আমার আর সহ্য হচ্ছে না, ভালো লাগতেছে না। তো আমি ইয়ে করলাম যে ঢাকায় চলে আসবো আবার, আমি লেখাপড়া করবো না, এরকম একটা সিচুয়েশন নিয়েছি। তো আবার পরে 3 মাস থেকে গেলাম, তো আব্বু আম্মু তো আমার যে ভাই একটা কলেজে ভর্তি করে দিয়েছিল এলাকার, সে বলে তুমি পরীক্ষা দাও, ক্লাস না করো সমস্যা নেই। তা আমার চিন্তা করলাম যদি না পড়ি তাহলে পাশ করুন কেমনে, কিছুটা হলে পড়তে হবে। তা আব্বু আম্মুকে বললাম যে শোনো, আমি যদি বাড়িতে থাকি আমার নিজে রান্না করা লাগে, চাউল টাউল কিনে লাগে, বাজার করা লাগে, সবকিছু অনেক সমস্যা, এখন উচ্চ পড়া আমার দ্বারা সম্ভব না বাড়িতে থাকা, তো কি করবি? আমি বললাম মেসে থাকবো, শেরপুর শহরে মেসে থাকবো। এই মেসে থাকার অবস্থায় যে আমাদের এলাকার যে প্রভাবশালী লোকগুলো আছে, গণ্যমান্য ব্যক্তি, আমি তো একটু দুষ্ট টাইপের, এটা সবাই জানে। আর আমি সবার সাথেই কথা বলতাম খুব ভালোভাবে, সুন্দরভাবে, শয়তানি করে, কেসক্রামি করে কথা বলতাম, কেউ কোনো মাইন্ড করতো না। যে আমাদের এলাকার কিছু অশ্লীল মন্দ লোক আছে না, তারা আমাকে বলতো যে আজকে এই কাজ হবে, বাদে মেয়ে হবো, মুখ দেখে এটা আছে এটা আছে। আমার তখন খুব ইচ্ছা ছিল যে বাদে মেয়েটা কিরকম টাইপের আর কি, কি অবস্থা, কি অবস্থায় থাকে। ঠিক আছে, আমার এক জায়গায় তো কোনো কয়েকটা এলাকার বড় ভাই লোক আমি গেলাম, দেখলাম যে খুব খারাপ মেয়ে আর এই কাজ করতেছে, এক বন্ধের ভিতরে টাকা দিয়ে কাজ করতেছে। তো আমি দেখে চলে আসছি, চলে আসছি। আসার পরে তখন আমার সাথে আরো মনে করেন বন্ধু বন্ধু পাছিল এলাকার বড় ভাই আসছে। তো তখন আমি তারা যদি এসব কাজ করা হচ্ছে অমুকের সাথে যোগাযোগ করিস, ওর সাথে যোগাযোগ করলে এই কাজটা হয়ে যাবে। তো এই কাজটা হওয়ার পরে মনে করেন আমি আস্তে আস্তে এই যে খারাপ দিকে চলতি অবস্থায় আপনি মনে করেন রাত করে অনেক বন্ধু বান্ধব আপনি নিয়ে আসতো, সেগুলির সাথে আমার কোনো কথা হয় না, কিছু না, আমি এসব আর লেখাপড়াও ঠিক মতো করতেছি না, মদ টদ খাইতাম, খাইয়া মনে করেন বিভিন্ন তখন এলাকার থেকে আমার একটা কিরকম সবাই জানাজানি হয়ে গেল যে আমি এখানে এই কাজে লিপ্ত হয়ে গেছি। এলাকার সবাই জানে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে
গেছি,
খারাপ কাজে বলতে যৌন কাজে, বিভিন্ন বড় ভাইরা যৌন কাজ করতো।
আপনি কি তখন করেন এগুলো?
না, আমি তখন করি না, কিন্তু তাদের সাথে থাকতাম, তাদের সাথে মিলিয়ে মিলিয়ে শুনতাম যে এই কাজটা কি, কিরকম আসা, আমি কি আর কি একটা অনুভব করতাম তাদের সাথে, তার সাথে আর কি বুঝতাম। তো আমি ওখান থেকে না চলে আসলাম, শেরপুরে চলে আসলাম। আসার পরে আমার এক ফ্যান্ড আপনার ইয়ে থাকে বর্ডারের কাছে থাকে, চিনিগাতি থানার বর্ডারের কাছে থাকে, সে ফোন দিলে যে এই সময় আছে, তো একটা মেয়ে নিয়ে গেল, তো আমার সাথে আর কয়েকটা ফ্যান্ড গেল, তারা দেয় তারা এই যৌন কাজগুলো করে, কিন্তু আমি দেখতেছি। দেখার পরে ওই মেয়ের নম্বরটা আমি নিছি।
তখনও কি আপনার সঙ্গে এই শ্যামলীর সম্পর্ক আছে?
না, ও কিছু আমাকে ই করতো, ঠিক আছে, মিস করতো,
সম্পর্কটা একটু একটু দুর্বল হয়ে যাচ্ছে,
কিছু মিস, এই কথাগুলো যখন জানাজানি হয়েছে তখন থেকে তো আরো একবারই বাদ দিয়েছে, ঠিক আছে। তো তখন আমি গেছি ওই ওরা যৌন কাজ করছে, করার পরে মেয়ে যৌন কাজ শেষ, তখন আমি আপনার ইডে নিছি, ওই মেয়ের নাম্বারটা আছে না, নাম্বারটা নিছি, ওরা সবাই এই কাজ করে যার জীবনে ব্যস্ত হয়ে চলে আসছে, আমি ওই নাম্বারটা নিছি, নাম্বারটা নিতেই আপনার মনে করেন ওদের যে একটা ইয়ে আছে, একটা মালের যেমন কোন কারণ বাজার কাঁচামাল আড়ত ওগর যে একটা গোডাউন আছে, ঠিক আছে, ওরা ওইসব মেয়েরাই থাকে আমাদের টাউনে, আমাদের জামালপুরে, এগুলো অনেক মেয়ে করে নাম্বার আমার সাথে পরিচিত হয়ে যায়। তো আমার আচার ব্যবহার কথাবার্তা দেখে আমার সাথে মানে খুব ক্লোজ ভাই পাতালো আমার সাথে, যে তুমি যদি আমাকে কাস্টমার পাও একটি পারো তোমার কাছে আমার দায়িত্ব, তাহলে তোমাকে নাম্বারটা দিলাম, তুমি একটু হেল্প করবা। পরে আমি যে আচ্ছা বললাম যে তোমরা এই কাজটা কেন করো, সে আর বলে যে আমরা আমাদের ই অনেক ই করতে হয়, নেশা করতে হয়, ওরা নেশা করে, বাবা খা, গাঁজা খা, সিগারেট স্মোকিং করে, তো আর এইসব এরা খা, কিন্তু এদের এইসব খাইতে আবার টাকা লাগে, আর টাকা যার কারণে আর এই কাজটা করে। তো ঠিক আছে, আমি যদি কোনো লোকজন চাই তো আমি দিব, কোনো সমস্যা নেই। এইভাবে মনে করেন অনেকগুলো মেয়ের সাথে এরকম আমার সম্পর্ক পরিচিত হয়ে যায়। আমি এলাকা গেলে পরে কেউ যদি কোনো বড় ভাই প্রভাবশালী লোকের আমার কাছে বলতো যে আলামিন একটা ই লাগবে, আমি তখন বলতাম আচ্ছা আমি নম্বর দিচ্ছি, তোমরা ফোন করে নিয়ে যাও, ওরা ফোন করে নিয়ে যেত, ওরা কাজ বাজ করতে হয়ে যেত। তো হঠাৎ করে যা বললাম না যে আম্মুকে ফোন করে বললাম যে কিস্তি টাকা দিতে হবে, আমার বাড়িতে কিস্তি আছে, ঠিক আছে, 15,000 টাকা নিছি, তো ওই টাকার মানে কিস্তি দেওয়া লাগে 500 টাকা করে। তো আমি আমার যে মেসে থেকে আমি বাড়িতে যাই প্রতি সোমবার করে, মঙ্গলবারে কিস্তি, আমি সোমবার করে যাই কিস্তি দিয়ে চলে আসি। তো এরকম ভাবে মনে করুন 6 মাস যাবৎ আমার কাজ চলে, কার্যকলাপ গুলো চলে। একদিনকে আমি গেছি আর আমার একটা ফ্রেন্ড গেছে আলমগীর, যার পথে একটা মেয়েকে নিয়ে গেছি, নিজানি পরে ওই মেয়েটাকে এমন এক জায়গায় রাখছি মেয়েটাকে কেউ যেন আর কি না দেখে, আমি যে এলাকাতে গেছি এটা কিন্তু জেনে গেছে আজকে মেয়ে আসছে, সবাই একটা সন্দেহ করে করছে, ঠিক আছে, আমাকে নিয়ে এলাকায় ইয়ে হতে যে আলম যেদিন বাড়িতে আসে ওইদিন একটা করে মেয়ে নিয়ে আসে,
নিজের বাড়িতে নিয়ে যান
না, আমার বাড়িতে না,
তাহলে
যে কাস্টমার গুলো আছে না, যে প্রভাবশালী লোক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, তাদের হাতে পৌঁছাই দিয়েছি, পৌঁছাই দিয়ে আমি বাড়িতে চলে যাব। এমন অবস্থায় আমাদের এলাকার যে মেম্বার আছে না, এলাকার মেম্বার আমাকে মনে করেন ডাকছে, আলামিন শুনছেন তুই মেয়ে নেই, মেয়ে কই আছে, কিছু মাসে বাইর করে দে। আমি বললাম মেয়ে তো কই, আপনি কেরা করলে আনতে নিয়েছি, কিন্তু কেবলই আমি দেখলাম তুই ওই সুলতান ভাইয়ের সাথে কথা বললি, সুলতানের সাথে কথা বলছো। আমি বললাম মেম্বার ভাই রেশাদ ভাই তুমি শোনা, আমি তো আছে তো ওই জায়গায় একটা পিচ্ছি আছে, তো তুমি যেও না, আমি অনেক মিশে কথা বলি, পিচ্ছি মানে আমার একটা ফ্যান, তো তুমি যাও না, তুমি পরে যাও। তখন ওই কথাটা মেম্বারে জানাজানি হলো, তখন ওই মেয়ের মোবাইলটা বন্ধ, আমার মোবাইলে ফোন দিল ধরতেছে না, আমি তাদের সরাইতে পারতেছি না, ওরা যে কোন জায়গায় আছে ওরা টের পেয়ে গেছে, বলে তুই যদি সহ ইচ্ছে না বলেছে আমরা কিন্তু ওই জায়গায় যেতেছি। তখন আমি আস্তে আস্তে মেয়েটাকে বললাম শোনা তাড়াতাড়ি চলে যাও, কিন্তু এলাকার মেম্বার জেনে গেছে, তো মেয়েটা পানির থেকে খালের বাতাসে লাভ দিয়ে পানিতে ডুব দিয়ে আপনার মেয়ের এলাকা চলে গেছে। তখন আমি মেম্বারে মানে বাজারের লোকজন সারা ভাই খুঁজতেছে, আমি আবার মনে করি আমাকে সবাই চিনে বাজারে, আমাকে কেউ কোনো কিছু বলতেছে না, কিন্তু বলতেছে আলমকে, আলমকে দেখে সবাই খালি আলমকে নিয়ে সন্দেহ করে, কিন্তু আমি যে এই কাজে জড়িত এলাকার লোকজনে তেমন জানতেছে না, খালি মেম্বারে জানতেছে, বলে তুই যে এই কাজ কতদিন যাবৎ করতেছে, কোন সময় নিয়ে আসছে আমি কিন্তু সব জানি। মেম্বারে বললো তুই এই কাজ করবি, তুই আমারে বলতি, আমি তোর সহযোগিতা করতাম, হ্যান তেন এসে আমি মেম্বার আমাকে ধরছে, আমি কোনো চিন্তাই করতেছি না, কারণ আমি মেম্বারের দুইবার একে একে দুইবার নির্বাচন করে দিছি, আমার পকেট থেকে টাকা দিয়েও আমি নির্বাচন করে দিছি, তো আমি মেম্বারের জন্য ভয় পাইতাছি না। তো খালি মেম্বারে বলতেছি দেখ মেয়ে কই আছে, তুই মেয়ের ওড়াই ফোন দে, আমি মেয়ের ওড়াই ফোন দিই, মেয়ের নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিছে, আর সে মেয়ে তো পালাই চলে গেছে, মেয়েকে তারা পায় না কে। তো রাত্রে গেছি, আমাকে বলতেছে বাড়িতে আসুন, আমি বললাম মেম্বার ভাই এটা যা হবার হয়েছে ভুল হয়েছে, ছেড়ে দিন আমরা শেরপুর চলে যাবো, তোর কথাই তোরা ছেড়ে দেবো, তুই এই তক না ছেড়ে দিলাম, এই ছেলেটার অবস্থা কি হবো, এই ছেলের বাড়ি কই, ছেলে ঠিকানা নিল, নেওয়ার পরে আপনার কাছে বলতেছে ছেলের বাড়ি, ছেলে ঠিকানা দিল, দেওয়ার পরে ছেলের এলাকার যে মেম্বার আছে তার মেম্বারের কাছে ফোন দিল, তার গার্জিয়ানকে ডাকলো, ডাকার পরে আমাদের মেম্বারের বাড়ি নিয়ে গেল, ঠিক আছে, মেম্বারের উপর পানি দিল, মেম্বারে উদু করলো, আমি উদু করলাম, পাওটাও ধুলাম, ধোয়ার পরে মনে করুন বৈশিষ্ট ঠেকে, তখন ওই ছেলেটাকে আমার সাথে যে ছেলেটা ছিল নাকি ওই ছেলেটাকে তার গার্জিয়ান নিয়ে এসে তার গার্জিয়ানের হাতে তুলে দিল। তো মেম্বার আমাকে একটা বই দেখাইলো যে আমাদের ঠিকানা নিল, অ্যাড্রেস নিল, আমরা এইসব নারী কাজে লিপ্ত আছি, উমুক তুমুক এসে একটা ড্রেস নিয়ে ওই ছেলেকে তাদের গার্জিয়ানের হাতে তুলে দিল, আর আমাকে তুলে দিল মানে তুই এখন তুই কই যাস, আমি বাড়িতে চলে যাবো। তখন বলতেছে তুই বাড়িতে যাবি, তুই না বাড়িতে, তুই আমার ওনে থাক, তুই আমার বাসায় থাক। তো বলতেছে তোর মোবাইলটা দে, তো আমার মোবাইলে চার্জ নেই, বন্ধ করেছি, কল আমার চার্জ দিয়ে চার্জ দে, তো চার্জ দিছে, তো কল তোর মোবাইলটা আমাকে দিতে হবে আজকে রাতের জন্য, কেন কল না দিতে হবে, দেখি মেয়ে যদি মেয়ে অবশ্যই তোর ওটাই ফোন দেবো।
মেয়েটা কে ছিল আসলে?
মেয়েটা একটা যৌন কাজে লিপ্ত পেশাদারী, ঠিক আছে, পরে মেয়েটাকে পরে তুই এখন ফোন দে তো, আমি ফোন দিছি মেয়েটা ধরছে, আমি বলছি হ্যালো হ্যাঁ মিতু কই আছো তুমি, আমি আছি তুমি কই আছো, আমি তো বাজারে আছি তুমি কই আছো, আমি আছি তোমার এলাকায় অনেক প্রবলেম হয়েছে তাই না, আমি তো চলে আসছি থাকো তোমাকে ঠিকানা দেওয়া যাবে না, মেয়েটা বলতেছে তোমাকে ঠিকানা দিলে আমার সমস্যা হবে, তো মেয়ে কোনো ঠিকানা দিল না, পর মেম্বারে ফোনটা রেখে দেয়, মেম্বারে ফোনটা রেখে দেয়, কিন্তু আমার কিন্তু মঙ্গলবারে কিস্তি আছে ঠিক তো, সো আমি সকালে আস্তে আস্তে আমি শেরপুরে এসে পড়ছি, তখন আমার যে যাকে আমি কিস্তি টাকা দিতাম সে ফোন দিছে, এবং কি আমার বাড়ির থেকে এলাকার প্রতিবেশী লোকজন ফোন দিছে, ফোনটা চলে গেছে মেম্বারের কাছে, তখন এলাকার লোকজনের মাইন্ড করলো যে আলামিনের মোবাইল মেম্বারের কাছে কি করে গেল, তখন মেম্বার তখন আমাদের বাড়িতে এসে আমাদের এলাকার আশেপাশে ঘটনাগুলো বলে, বললাম বলার পরে আমি মেম্বারকে ফোন দিলাম, এলাকার একজন একজনকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমার ফোনটা আপাতত দিয়ে যাও, তো বললো হ্যাঁ ফোন আমি পাঠাই দিচ্ছি, পরে ফোনটা জিনেগাতি পাঠাই দিয়ে পরে আমি আবার শেরপুর থেকে জিনেগাতি যাই আপনার মনে ফোনটা নিয়ে আসছি, নিয়ে আসিন পরে আপনার নিয়ে আসবার পরে এক কান দুই কান এই ঘটনাটা মনে করুন সবাই জানাজানি হয়ে গেল, তখন আমি টেনশন করি যে আসলে এই কাজটা আমি ঠিক করে নাই সেই অনেক বিভিন্ন ই করতাম, তো তখন এই কাজগুলো অনেক মেয়ে আমার কাছে ছিল, কয়েকদিন পর পরে আমি কি কাজগুলো করতাম, করার পরে মনে করেন স্মোকিং সবসময় করতাম, করার পরে এখন আমি কি করবো আর এলাকার লোকজনে জেনে গেছে, তখন আমার এলাকার এক ছেলে ও মনে মনে শ্যামলির সাথে সম্পর্ক করত, তো ওই ছেলের সাথে আমি কথা বলি না তিন বছর যাবৎ, আমি যে এইসব কাজগুলো আকামগুলো যে করছি হ্যাঁ আমার জানা মতো ওই ছেলেটা আর কি আমাদের এলাকার ছড়াইছে, জালামিন বাবা খা মদ খা গাঁজা খা এই খা সে খা এলাকার সবাইকে বলে দিছে, গণ্যমান্য ব্যক্তি খারাপ ব্যক্তি ভালো ব্যক্তি সবাইকে বলে দিছে, আমাকে সবাই অন্য চোখে দিকে এলাকার লোকজনে, তো তখন আমি গ্রাম থেকে তো টাউনে চলে আসছি মেসে থাকি, তো ওই ছেলেটা আবার কি করছে জানেন, ওই ছেলেটা আমাকে মানে মারার জন্য কয়েকটা লোক পাঠাইছে আমার মেসে, ওই ছেলেটা আমার মেস দেখে যায় দুই তিন দিন আমার মেস দেখে যায় আমি কোন জায়গায় থাকি দেখে যায়, তো চার পাঁচজন লোক পাঠাইছে আমাকে এসে বলতেছে এই আলামিন আছে এখানে, হ্যাঁ আছে কে আলামিন আমি, তুমি এদিকে আসো, গেছি যাওয়ার পর আমাকে বলতেছে যে তুমি মাহবুবকে চিনো, হ্যাঁ মাহবুবকে চিনি, মাহবুব তোমার কি লাগে, মাহবুব আমার মামা লাগে, তো ভাই আমি তো আপনি করেছিলাম না, আচ্ছা তুমি মাহবুবের সাথে কথা বলো না, না কথা বলি না, কতদিন যাবো তিন বছর যাবো, এমনি তো ওর সাথে আমার একটু পারিবারিক সমস্যা ঠিক আছে জায়গা টাকা নিয়ে, সো ওরা কাজ্য মজা করে কোকে একটু খারাপ মানে কাজ্য মজা করে বেশি কথা বলে ঠিক আছে মুখ পাতলা যে বাসাল যারে বলে, তো এরকমই নিয়ে বাচ্চে তার সাথে আমি কথা বলি না, তো মাহবুব কিন্তু আমার সেরকম একটা ফ্রেন্ড ছিল যে মাথা কামাই দিছে ই করছি খেলাইছে, তো এরকম অবস্থায় তো আমি আসছি, তো আমি তো বললাম দেখ আমি তোর চেয়ে তো খারাপ কম না, তুই কালকে শেরপুরে এসে তুই আজকে আমার মারবে ফাড়াস, তো আমি আমার শেরপুরে যে বাজে পোলা ফোন গুলো আছে না, তো একটা পোলাকে বললাম যে এই সময় তো আমাকে পোলাটা আমাকে বেকে ই করতেছে, তো আমি এটা জানাই দিলাম, জানাইলাম তাকে বললাম যে তারা ফোন দিয়ে করলো তাকে ই করবে ঠিক আছে একটু মনে করেন টাইট করবে, মানে আমার সাথে যেন কোনো আর খারাপ মন্তব্য না করো লুক না পাড়া এরকম টাইট করবো, ওই ছেলে আমার উপর দিয়ে মনে করেন বেশি চালাকি করছে কি জানেন, আমি যে তাকে আমাকে আর উল্টা বিচার দিছি মেম্বারের কাছে এলাকার লোকজনের কাছে যে বিচার দিছি কি জানেন, যে আলামিন আমাকে ওই শেরপুর শহরে অনেক গুন্ডা পুন্ডা ভাস করিয়া আমাকে মারতে চাইছিল, এরকমই করে পরের দিন সকালে বেড বিছানা টিছানা নিয়ে কান্দিতে কান্দিতে বাড়িতে চলে গেছে, পরবর্তী মেম্বার আমার কাছে আবার ফোন দিয়েছে মেম্বারের কাছে বলছে হ্যালো আমি রাশেদ আলী মেম্বার, হ্যাঁ বলেন যে তুই শেরপুর যাই তো অনেক মাহাবুলক বলে মারার জন্য এসে করছে, আমি যে বললাম আঙ্গুল যদি কেউ বাঁকা আমিও কিন্তু আঙ্গুল বাঁকাই, আমি ইচ্ছা করি এটা করে নি, ও করছি বেদায় আমি করছি এরকম, ও কি করছে না করছে এটা দেখার বলে ও করছে তুই আমাদের বলতি, তো আমি আমি কি বলবো আমি একটা ছেলে মানুষ ও একটা ছেলে মানুষ যা করবো সামনাসামনি করবো, আমি আর কাকে কি বলতে যাবো কারণ আমি তো একা আমি আর কারোর কাছে কোনো হেল্প নেই, তো এইভাবেই করার পরে দেখি যে এখন বাড়িতে আমার অনেক প্রবলেম মানে ওরা নাকি কেস করছে আমার নামে অনেক মামলা টামলা করছে, এখন আর কি আমি বাড়িতে যাচ্ছি না পরে দুই মাস যাবত, এইভাবে এখন এখন আমি ধূমপান করতেছি আর সো এইসব কাজ থেকে আমি এখন বিরত আছি আজকে পরে 15 দিন যাবত, যখন আমি মেসে আসি ওই যে সময় শ্যামলি আমাকে জামাতো পাঠাইছিল জামাতে ওই সময় কিন্তু আমি নামাজ টামাজ পড়তাম, এরপরে আমি এইসব কাজ শ্যামলির সাথে সম্পর্ক শেষ হইলে পরে আমি কোনো নামাজ টামাজ পড়ি না, তো সো আমি শেরপুরে আসছি, আসার পরে যে আমার যে রুমমেট আছে তার বাড়ি হচ্ছে জামালপুর ইসলামপুর থানায়, তো তার রুমে থাকার পরে সে দেখে যে কোরআন শরীফ পড়ে তার রুমে কোরআন শরীফ আছে, তার রুমের পরিবেশ খুব সুন্দর আমার বাড়ির পরিবেশের সাথে মিল খাই গেছে, তার রুমে থাকি তো আমার বলতেছে আমার সাথে যদি তুমি থাকো তোমার নামাজ পড়তে হবে, তো বললাম ঠিক আছে তোমার সাথে যখন থাকবো আমি নামাজ টামাজ পড়বো, তার সাথে থাকি নামাজ পড়ি, তাকে আমি বলি যে আমার বাড়িতে যেতে হবে কেন ওই যে তখন আমি যে কাজগুলো করি এই কাজের জন্য আমি বাড়িতে যাই, বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বড় ভাইরা ফোন দিয়ে আজকে ই লাগবো, এমন এমন কতগুলা মেয়ে আছে তারা আমাকে ছাড়া যেত না, আমি গেলে পরে যেন তাদের একটা বলে শক্তি হয় সাহস হয় ঠিক আছে, আর আমি না গেলে পরে তারা যাইতো না যত টাকা দিয়ে করা যাবে না, এরকম কি একটা মেয়ে আছিল, আমি মেয়েটা মনে করেন আমার সাথে যাইতেও তাদের হাতে রেখে আমি আমার বাসায় এসে ঘুমাইতাম, এভাবে কাজ চলতো।
বিরতি শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে। মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পর আমি আরজে কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। ওকে দেখার জন্য মানে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসুন ফেসবুকে, facebook.com/kebria.rj, অর্থাৎ আরজে কিবরিয়া হচ্ছে পেজটির নাম। 12 লাখের উপরে মুহূর্তে ফলোয়ার রয়েছে ওখানে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মূল গল্পে, বলুন তারপর।
ওই মেয়েগুলা মনে করেন আমাকে নিয়ে যেত, নিয়ে দিয়ে অনেক কাজ বাজ করতো। এখন মনে করেন আমার নাম্বারটা এলাকার বিভিন্ন 4-5 এলাকার নাম্বারটা সরে গেছে, মনে করেন ইচ্ছা হলে এক কান দুই কান জানাজানি হইতে হইতে সবাই জেনে গেছে আলামিন এই কাজ করে। ক্লাস 9 পরে, ক্লাস 10 পরে এরকম ছেলে পেরেও আমার কাছে ফোন দেয়, অনেকেই ফোন দেন। আমি এখন কি বল, আচ্ছা আমি বলতেছি ঠিক আছে এসে। পরে আমি যেমনি বলতাম এমনি মেয়েগুলা চলতো, কি করতো। এখনো মেয়েগুলার নাম্বার আমার কাছে আছে।
আপনি মেয়েগুলাকে পেতেন কিভাবে?
আমি মেয়েগুলাকে পেতাম কিভাবে, মনে করেন একটা মেয়ে যে বললাম যে আমার এক ফ্রেন্ড ছিল জিনেগাতিতে রাঙ্কিয়া বর্ডারের কাছে, এইখানে যাই ওনার কাছ থেকে, ওই মেয়েটার কাছ থেকে নাম্বার নিছি আমি। এই নাম্বার নিয়ে তাদের যে বাসা, তাদের বাসায় গেছি, তাদের যে তারা যে কিভাবে চলাফেরা করে এটা দেখার জন্য আমার আকৃষ্ট ছিল। আমি এই জিনিসটা বিচার বিশ্লেষণ করতাম যে ওরা এই ওরা কিসের জন্য এই কাজটা করে। তাদের যে জামাই, তাদের কিন্তু জামাই আছে, জামাই আছে, তাদের জামাই কোনো কাজ কাম করে না। তাদের জামাই চেহারা সুরত মনে করেন চুলের কাটিং নাই, দাড়ি দূরে নাই, ঠিক মতো গোসল করে না, তারা নেশায় ভুগত, ঠিক আছে, এসব করতো, যার কারণে তাদের তো খাওয়ানোর ওরা নিজে পাকশাক করতো না। আমি একদিনকে তাদের বাসায় গেছি, কলেজে আসছি, আসার পর বলছি যে আপু আমার তো খিদা লাগছে, আমি অসুস্থ, আমি একটা অভিনয় করে তাদের বাসায় গেছি। বাসায় যে পরে তারিখে আমি দেখছি তাদের এক বাসায় 8 জন থাকতো,
এক বাসায় 8 জন,
হ্যাঁ, মানে পাশাপাশি রুম, তাদের জামাই আছে সবাই, ঠিক আছে, জামাই আছে। আমি পরে দেখতাম যে কোন মেয়েগুলো ভালো, কোন মেয়েগুলো দেখতে সুন্দর, শরীর কিছু টেকা, তাদের ইনকাম হবে, ঠিক আছে। তাদের যখন টেকা বেশি না থাকতো আমাকে ফোন করতে হতো, ভাইয়া আমাকে কাস্টমার ভাগ করতে হতো, চেষ্টা করতাম ভাইয়া আজকে ব্যবসা আছে, এ বেশ সুন্দর মেয়ে আছে, আপনাকে লাগবে। তারা আমাকে মোবাইল খরচ দিয়ে দিত, তারপরে মনে করেন
আপনি নিজে জড়িত হতেন না এসব সাথে?
না, আমি নিজে জড়িত হয়নি, কিন্তু আমি পাশাপাশি শ্যামলীর থেকে ছাড়ার পর থেকে আমি অনেকগুলো মেয়ের সাথে প্রেম করতাম।
আচ্ছা,
অনেক মেয়ের সাথে প্রেম করতাম। যে
কিভাবে করতেন,
কিভাবে প্রেম করতাম, মানে মেয়েদেরকে আমি প্রপোজ করতাম আমার ছুটি ক্লাসের মেয়েদের, ঠিক আছে, তাদের প্রপোজ করতাম, তাদের ফোন নাম্বার দিতাম সরাসরি ডাইরেক্ট যাই। আজকাল মেয়েরা কিন্তু চায় যে কোন একটা ছেলে আইসে আমাকে নিজে প্রপোজ করুক, দেখবি যে ঘটক ধরে যায় অমুকে পছন্দ অমুক তোমাকে, এরকম কিন্তু চায় না। আমি নিজে সাহস করে বলতাম, অনেক মেয়ে আমার সাথে সম্পর্ক করতো, ঠিক আছে, অনেক মেয়েদের জীবন আর কি আমি এইভাবে নষ্ট করে পারি দিয়ে আসছি, আর এইসব জীবন আমার আর কি ভালো লাগতেছে। তো বড় ভাইদের জন্য, অনেক এলাকার লোকজনের জন্য আমি এইসব আর কি কাজে লিপ্ত ছিলাম, যার কারণে আমি এখন অনেক অপরাধ, ঠিক আছে, এই কাজ থেকে জানবার আমি এলাকা থেকে চলে আসছি, শেরপুর টাউনে থেকে লেখাপড়া করতেছি। এবার সামনে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, এখন আমার আর্থিক অবস্থা খুবই নিকটে, যার কারণে আজকে আমি আসছি যে আব্বুমার ওখানে আসছি, হয়তো আম্মু দেখা গেছে বেতন পাবে আপনার 7-8 হাজার টাকা, এর মধ্যে আমার 2টা বোন আছে, আমি আছি, সো আব্বুম্মা আছে, এরপর আমার মেসের বিল বাকি আছে, খাওয়ানোর বিল, কলেজের বিল, ঠিক আছে, প্রাইভেট এসে অনেকে প্রাইভেট বাকি আছে 1,000 টাকা, এই টাকা দিয়ে হবে না। তো আমি আসছি যে কিছুদিন ইয়া করবো, মানে রিক্সা চালাবো, ঠিক আছে, এই টাকা বসে নিয়ে আমি কিছুদিন গাড়ি ঘুরি চালাই, বাড়িতে যাই, খুব সুন্দরভাবে আমি লেখাপড়া করতেছি, আর এসব কাজ থেকে আমি বিরত থাকতেছি। আর এসব কাজে যারা জড়িত আছে, যারা জড়িত আছে, আমি তাদেরকে বলবো যে তারা কেউ আমার কাছে আর ফোন টোন না দেয়, ঠিক আছে, আমি তাদেরকে অ্যাকচুয়ালি বলে দিছি। আর আমার রুমমেট,
আপনার ক্লায়েন্ট কতজন এরকম?
জি,
ক্লায়েন্ট কতজন যারা আপনার কাছ থেকে এই ধরনের এইসব মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, যারা এইগুলো নেয় এবং আপনি এরকম মেয়েদেরকে চেনেন, এরকম কতজন আছে?
মেয়ে হবে কমসে কম 20 জন,
আর ক্লায়েন্ট
তো 40 জনের বেশি হবে।
কারা এরা?
এরা মনে করেন এলাকার যে, মনে করেন যাদের বউ আছে, তাদের ছেলে মেয়ে আছে।
কোথায় কাজ কাম করে এগুলো?
এগুলা মনে করেন যে রাত্রি 12টার পরে,
কোথায় করে? গ্রাম এলাকায়, সেই জন্য জিজ্ঞেস করছি।
গ্রাম এলাকায় আপনার মনে করেন, গ্রাম এলাকায় তো আপনি অনেক জায়গা, অনেক বন আছে, অনেক আড়া আছে, মনে করেন জঙ্গল আছে গ্রাম এলাকায়, যে বাঁশের ঝাড়, বড় বড় বাঁশের ঝাড় থাকে, থাকে না তো? একটা ইয়ে আছে আমাদের এলাকার, একটা বড় একটা ইয়ে আছে, বন আছে, সেখানে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে রাত্রি 12টার পরে কোনো লোকজন থাকে না, ঠিক আছে? ওই জায়গায় ওরা কাজ করতো, মনে করেন একটা করে মেয়ের পিছনে হয়তো 5-7 করে কাজ করতো, ঠিক আছে? এইভাবে মনে করেন ফজর নামাজের আদান দিত, ওই সময় চলে আসতো চেঞ্জে, আপ ডাউন চেঞ্জে নিয়ে।
কয় টাকা করে পেতেন?
ও তো মেয়ে নিত আপনার ইয়া 3,000 টাকা, তারপরে 2,500 টাকা, 2,000 টাকা। জামালপুর আছে এসব মেয়েদের মনে করেন কিছু কি ভাড়া নিয়ে থাকে, তারা কোন কাজকাম করে না, দরিদ্র না কি এইসব তো কিছু আমি আর কি তাদের কাছে আর জানি না, ঠিক আছে? তাদের জামাই আছে, তাদের মেয়ে আছে, তারা এই কাজ করে। এইসব সম্পর্কে আমি তাদের কাছে তথ্য পাই, তারা মনে করেন রাত ভোর রাত কয়েকদিন পর পরে আমার কাছে চাইতো, আমি তাদের কাছে হাত উড়াই দিয়ে দিতাম। এইভাবে আপনি যদি এখন বিশ্বাস না করেন, হ্যাঁ আমি যদি এখন যদি ফোন দিই যে ভাই একটা মাল আছে, ভালো আছে হারা, এটা কি করতে হবে, আমার খানিক পরে আর ফোন, আচ্ছা আমি লুক সেট করতেছি, লুক সেট করে তোমাকে জানাচ্ছি।
তো আপনি কেন বলতে আসলেন এই ঘটনা, আপনি মানুষজনের কাছে কেন বলতে আসলেন?
আমি বলতে আসছি মানে আমি আপনার ইয়া গল্পগুলো শুনতাম কম্পিউটার থেকে লুক দিয়ে, এই গল্পগুলো আমি শুনতাম। অনেক লুকে দিয়েছে, অনেক খারাপ ছেলে ভালো হয়ে গেছে, অনেক খারাপ মেয়ে ভালো হয়ে গেছে, ঠিক আছে? এই পথ থেকে সরে দাঁড়ানোর জন্য, ঠিক আছে, আমি আপনার ওখানে আসছি যাতে আপনি আমাকে একটা দিক নির্দেশন দিবেন, যে আমার মনের মধ্যে অনেক আশা আছে যে আমি একটা ভালো ছাত্র বা প্লাস একটা চাকরি বাকরি করবো, এরকম আমার বাপ মায়ের আশা আছে, ঠিক আছে? আমি ওই দিক না দেয় তো আমি বাপ মাও বিহীন, বাপ মাও আছে, থাকার পরেও আমি কিন্তু বাপ মায়ের কাছে ছিলাম না, আমার মন গড়া ভাবে চলছি। এখন তো আমি ক্লাস ইন্টারমিডিয়েট লেখাপড়া করছি, সামনে 2017 সালে আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা এবং ঈদের পরে আমার টেস্ট পরীক্ষা, ঠিক আছে? তো সেইখানে আমি আসছি যাতে আপনি ওখানে আসছি যাতে আপনি আমাকে একটা ভালো দিক দেন, ভালো নির্দেশন দেন, তারপরে আমার যে আমার কথাগুলো যে শুনবে তারা শুনে যান, বা একটা যারা এসব কাজে লিপ্ত আছে, যারা ধূমপান করে তারা যেন বিরত থাকে বা এসব যেন না করে, আর সো এসব কাজগুলো আসলে খারাপ, এবং আমি আপনার কাছে আসছি যাতে আপনার কাছে কিছু একটা শিক্ষণীয় পাই, এটা নিয়ে অনুসরণ করে দেন আমি চলতে পারি।
ওকে ফাইন, আপনার ভিতরে বোধোদয় হয়েছে সেটা তো নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার, নিজে থেকেই বোধোদয় হয়েছে, এখানে অ্যাডভাইসের কোনো কিছু নাই। আপনি নিজে যেহেতু বোঝেন যে এটা খারাপ কাজ, সুতরাং আপনার এখান থেকে দূরে থাকা উচিত, প্রথম কথা হচ্ছে এটা, এবং নিজের বোধোদয়ই আসলে সবচেয়ে বড় বোধোদয়। আমরা সবসময় একটা কথা বলি যে বিবেক, নিজের বিবেক যখন জেগে যায় তখন অটোমেটিক্যালি আর কারোর কোনো কিছু প্রয়োজন হয় না, তবে বিবেক জাগানোর জন্য কিছু অনুসঙ্গের প্রয়োজন হয়, যে কাজটি হয়তো যাহা বলিব সত্য বলিব থেকে আপনি বুঝতে পেরেছেন। আমাদের এই বিষয়টা নিয়ে এখন যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে আমরা কথা বললে হয়তো তিনি পরিপূর্ণভাবে আপনাকে বলতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত।
প্রিয় শ্রোতা, আজকের এই পর্বটি জেবিএসবির 170তম পর্বটি একটু তুলনামূলকভাবে সময়ের দিক থেকে সংক্ষিপ্ত পর্ব। আমরা বিরতির একটা ঘন্টা শুনতে পেয়েছি এবং একই সাথে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কনফেসের জায়গা থেকে আল্লামিনের যা বলার ছিল বলে ফেলেছে, কিন্তু ইভ্যালুয়েশনের জায়গা থেকে ডক্টর তাজুল ইসলাম কি বলবেন সেটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। স্টে টিউন অন এবিসি রেডিও FM 89.2। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, আলামিনের অপ্রিয় সত্য শুনছেন আপনারা এবিসি রেডিও FM 89.2। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমি আজকে পবিত্র ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অতিথি আলামিন, তিনি গ্রামে বড় হয়েছেন, একসময় তার বাবা জীবিকা নির্বাহের জন্য ঢাকা চলে আসে, সঙ্গে সঙ্গে গার্মেন্টসের চাকরিটার জন্য মাও চলে আসে। আমাদের কাছে গরিব দেওয়া হয় সন্তানদেরকে এক জায়গায় রেখে মা বাবাকে আরেক জায়গায় কাজকর্ম করতে হয়। তাকেও তার লেখাপড়ার জন্য তার মা বাবা গ্রামে দেখে গিয়েছিল, এমনকি তাকে রান্নাবান্না শিখিয়ে দিয়েছে যাতে সে নিজে চলতে পারে। একদিকে এটা তার জন্য অসুবিধাজনক ছিল যে মর্মগত ছিল না, কিন্তু একদিকে আবার তার জন্য এটা কিন্তু শিক্ষণীয় ছিল। আমাদের আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে বা ছেলে মেয়েদেরকে অনেক কিছু শিখাই না, আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়লেই কিন্তু আমরা সবকিছু শিখি। আলামিনও কিন্তু যখন একা তাকে থাকতে হয়েছে, যার জন্য রান্না বান্না থাকা শুরু করে, সন্তোষ করাচ্ছে শিক্ষা থেকে শুরু করে খেলাধুলা সবকিছু দিয়ে কিন্তু সে পারদর্শী হয়ে উঠছে। অনেকে হয়তো এগুলি শিখতে পারতো না, আরো খারাপ হয়ে যেত, কিন্তু যাদের রান্নাটা ভালো থাকে বা দক্ষতা ভালো থাকে তারা কিন্তু বেশ ভালো দক্ষ হয়ে উঠছে। আলামিন সেরকম দক্ষ হয়ে উঠছে। শিখতে সময় একটা মেয়ের একই ক্লাসে মেয়ের সঙ্গে ভালো লাগে, আস্তে আস্তে তারা সম্পর্ক তৈরি করে, সেভেনিক পর্যন্ত সম্পর্কটা ভালোই চলতে থাকে। যে কিন্তু তাদের মেয়ের একটা ছিল ধনী এবং প্রভাবশালী পরিবার, আর তারা ছিল খুবই দরিদ্র পরিবার, সেবারই দরিদ্র রাখে হাতে। ওই অল্প বয়সে মেয়ে হয়তো আবেগের বসে তাকে পছন্দ করতো অথবা প্রেম করতো ঠিকই আছে, কিন্তু যখন ওই 8-9 পড়তে ছিল মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছিল, যেটা হয় আর কি, অর্থাৎ বয়সের কারণেই এই প্রেমটা থাকতো না। তারপর তাদের যে আর্থিক এবং সামাজিক যে পার্থক্য, সেই পার্থক্যের কারণেই মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারতেছে যে এই ছেলের সঙ্গে আসলে আর যাই হোক প্রেম বা বিয়ে এটা চালে যায় না, প্রেম করা বিয়ে করা সম্ভব নয়। আস্তে আস্তে মেয়ে শুরু পেয়েছে, মেয়ে নিজের ভবিষ্যৎ বুঝতে পেরেছে, মেয়ে তখন আস্তে আস্তে তার সাথে সরে চলে গেছে। কিন্তু সে তো তাকে কাটছিল, ভালোভাবে বিশ্বাস ছিল, সব দিক থেকে তাকে ইমপ্রেস করার জন্য, তাকে পাওয়ার জন্য সবকিছু করছিল। এমনকি যেটা আমরা খুবই লক্ষণীয় ব্যাপার, যে অল্প বয়সে এসে বাবা যে টাকা পাঠাইতো সেই টাকা জমে জমে সেটা আবার কিভাবে সেই টাকা আরো লাভজনক করা যায়, সুদে খাটিয়ে আরো টাকা বাড়াচ্ছিল। অল্প বয়স থেকে সে কিন্তু মানে নিজেকে প্রতিষ্ঠা করার সব ধরনের চেষ্টা সে করেছিল, এবং এটা আমি আবার বললাম যে বাপ মা না থাকার কারণে, চ্যালেঞ্জের কারণে সে কাজ করছে, আবার ওই মেয়েটিকে পাওয়ার জন্য, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সেই জন্য সে করছে। যাই হোক, এভাবে সে কিন্তু এক ঘরের ছাউনি ছিল, সেখান থেকে সে একটা ভালো ঘর করেছে, আসবাবপত্র তৈরি করেছে, এবং স্বপ্ন দেখেছিল মেয়েকে আনবে, বউ করবে, একটা বাসর কথা এরকম করতেছিল। কিন্তু মেয়ে তো বুঝে ফেলছে যে না, এই ছেলের সঙ্গে তার খাপ খাবে না বা এটা সম্ভব হবে না, মেয়ে সেই জন্য আর তার কাছে ফিরে আসেনি। যাই হোক, কলেজে যাওয়ার পর সে কাঁচা বাসে গেছে, সেখানে গিয়ে তার বন্ধু বান্ধবের সঙ্গে পাল্লায় পরে, ওই বন্ধুরা যে খারাপ মেয়েদের যে পাড়া সেখানে চলে যেত, সেও সেখানে গিয়েছে। যা সে বললো যে সে সেখানে শুধু গিয়েছেই, কিন্তু তাদের সঙ্গে খারাপ করেনি, মেয়েদের সঙ্গে সে নিজে ভালো ছিল, কিন্তু ওই মেয়ে ওই খারাপ মহিলাদের সঙ্গে তার একটা যোগাযোগ হয়ে যায়, এবং এই যোগাযোগটাকে সে ব্যবহার করে তার এলাকার যে সেখানকার লোক অথবা এমনকি সেখানকার গ্রামের যে যারা বড় আছে সবাইকে সে ওই প্রলোভন দেখাতে পেরেছিল যে এমন এমন মেয়ে আমার কাছে আছে, তোমরা যদি যেতে পারো তাহলে। এটা তো অত্যন্ত স্বাভাবিকভাবেই নারী লোভী যারা পুরুষ ছিল, তরুণ ছিল বা ইয়া ছিল, তারা তাকে দালাল হিসেবে ব্যবহার করে তাকে কিছু টাকা দিয়ে ওই মেয়েদের কাছে যেত। এটা একটা ব্যবসার মতো চলে গেছিল তার সেটা, এবং একই সঙ্গে সে কিছু সিগারেট থেকে শুরু করে অন্যান্য নেশার দিকে হয়তো চলে গিয়ে খুব বেশি বড় অপরাধ সে করেনি, কিন্তু তবুও সে একেবারে সৎ পথে ভালো পথে সে থাকতে পারেনি। তার ভিতরে যে প্রথম থেকেই নিজেকে তৈরি করা, নিজেকে বিকাশ করা, নিজেকে প্রতিষ্ঠা করা, এবং জীবনকে জীবনে যে দক্ষতা, সামাজিক যে দক্ষতা, সেগুলি কিন্তু সে শিখে ফেলেছিল জীবনের প্রথম সকাল থেকেই। তার কারণে হয়তো, এবং সেই কারণে হয়তো সে যে টাকা পয়সার কারণে, হয়তো কিছুটা লোভের কারণে এই যে খারাপ মহিলাদের দালাল হিসাবে সেদিন হয়তো করেছে, অল্প সফল করেছে, কিন্তু সেটা সে এখন নিজেকেই নিজে সংশোধন করে ফেলেছে, এবং নিজে এখন এইগুলি সব থেকে মুক্ত হয়ে সে এখন JBSDতে এসেছে সবাইকে জানানোর জন্য যে আমি খারাপ কিছু কাজ করেছিলাম, কিন্তু আমি এই কাজটাকে ফিরে আসতেছি, ফিরে এসেছি, যাতে সবাই জানতে পারে যে না, আলামিন যেভাবে ভালো হয়েছে, অন্যরা যদি এরকম যেভাবে হোক, লোভের কারণে হোক অথবা স্বভাবের কারণে হোক, যদি খারাপ হয়ে থাকে, তারা দ্রুত যাতে আবার ভালো পথে ফিরে আসে, সুপথে ফিরে আসে। আলামিনের সেই বার্তা দিতে এসেছে, আমরা আলামিনকে সাধুবাদ জানাই, এবং এর সঙ্গে যারা শুনতেছেন তাদেরকে বলি, আলামিন খুব বড় ধরনের অপরাধ করে নেই, কিন্তু যাই হোক তত অপরাধ হোক, অপরাধ অপরাধী কোনোভাবেই যাতে কেউ অপরাধে না যায়, আর যারা অপরাধে জড়িয়ে পড়েছে তত হোক বড় হোক, তারা দ্রুত আলামিনের কাছ থেকে শিখে নিতে পারে যে না, যে কোনো সময় খারাপ কাজ থেকে অপরাধ থেকে ফিরে আসা যায়, সুন্দর জীবন নতুনভাবে শুরু করা যায়। সবাইকে আবার এই দেশে বিষয় জানিয়ে আলামিনের সুখী সংসার এবং জীবন কামনা করি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকেও ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। সুলতানা চাঁদপুর থেকে লিখেছে, ভাই আজকে খুবই অবিশ্বাস্য এবং অস্বাভাবিক একটা স্টোরি শুনলাম। ক্লাস ওয়ানে পড়া একটা শিশুকে কিভাবে তার বাবা মা একা রেখে গেল, বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন। সোহেল মিরপুর থেকে লিখেছে, পরিবার হলো সব মানুষের জীবনের প্রথম স্কুল, সেখান থেকে মূলত আসল শিক্ষা পায় সবাই। আলামিনকে আমরা ভালোই বলবো, এভাবে একা থাকার পরেও ও আরো খারাপ হওয়ার সুযোগ ছিল। আরিফ চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমি গত 6 মাস ধরে জেবিএসবি শুনছি, অনেক কিছু জানছি এবং শিখছি। প্রথম থেকে যে পর্বগুলো হয়েছে ওগুলো কিভাবে পাবো? আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি যেটা করবেন, আমাদের এবিসি রেডিওর ওয়েবসাইট আছে www.abcradiobd.fm, ওখানে গিয়ে আপনি আর্কাইভে খোঁজ করবেন, আপনি ওখানে এবিসি রেডিওর উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার একটা সারণী পাবেন, সেখান থেকে আপনি যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট চিঠিতে যাব। আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি তমা। আমি খুবই অহংকারী স্বভাবের মেয়ে ছিলাম। আমার ভাইয়া বিয়ে করার পর আমার ভাবির সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারছিলাম না। অকারণেই আমি তার সাথে খারাপ ব্যবহার করতাম। মাঝে মাঝে ভাইয়াকে উল্টাপাল্টা বলে ভাবিকে বকা খাওয়াতাম। গত 6 মাস আগে আমার বিয়ে হয় এবং আমি আমার শ্বশুরবাড়ি এসে আমার ননদের সাথে অ্যাডজাস্টমেন্টের প্রবলেমে পড়ি। এখন আমি বুঝতে পারছি আমি তখন কত অত্যাচার করেছি আমার ভাবিকে। আমি মন থেকে আমার ভাবির কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে চিঠি লিখতে চান, যারা আমাদেরকে মেইল করতে চান, যারা এখানে আসতে পারেন না, দেশের দূর দূরান্ত থেকে শোনেন কিন্তু বিবেকের তারণাবোধ থেকে লিখতে চান, তারা কিন্তু আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা।
প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামী রবিবার আমি আরজে কিবরিয়া, মঞ্জুর এবং আরো একজন বন্ধুকে সাথে করে আপনাকে হ্যালো বলবো সেই প্রত্যাশায়। অনেক ভালো থাকুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিন সেই প্রত্যাশায়। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।